السلام علیکم ورحمۃ اللہ. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم محترم صدر جلسہ اپستھت علماء کرام ہمارے سامنے اپبشت سرو استر مسلمان بھائیرا পর্দারের মা বোনেরা, আজকে আল্লাহর মেহরবানিতে উম্মে আইমান মহিলা মাদ্রাসার উদ্যোগে আমরা দ্বীনের কথা শোনার একটা সুযোগ লাভ করেছি। এটা আল্লাহ পাকের বহুত বড় রহমত। এদেশে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কমই মাদ্রাসা রেখেছেন পুরুষদের জন্য, মহিলাদের জন্য। এই সব মাদ্রাসাগুলো জাতিকে সঠিক দিন ইসলামের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। আল্লাহ না করুক যদি এই মাদ্রাসাগুলো না থাকত, তাহলে আমরা শেরেক বেদাতের মধ্যে, গুমরাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতাম, ঠিক কিনা? মাদ্রাসাগুলো যদি না থাকত, আলে মোলামারা প্রতি শুক্রবারে জুমার সময় ওয়াজ মাহফিলে বয়ান না রাখতেন, তাহলে আসল দিন যেটা, খাঁটি শরিয়াত যেটা, এটা আমরা পাইতাম না। আমরা শরিয়তের নামে কিছু বেদাত ওরস ওরস করে না, ওরস ওরস, তারপরে আর কি আছে, কিয়াম কিয়াম শরীফ, ফাতেহা শরীফ, আখেরি সাহার সাম্বা, অনেক বেদাত সমাজে চালু আছে। ইসলামের নামে আমরা ওইগুলো করতাম, আসল ইসলাম থেকে দূরে থাকতাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাই, যার নাম শোনে নাই এমন মুসলমান মনে হয় পাওয়া যাবে না, যাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র, তিনি মুফতি রশিদ আহমদ গঙ্গোহি গত শতাব্দীর বড় আলেম, তার খলিফা, আল্লাহ তার মাধ্যমে বিরাট একটা খেদমত নিয়েছেন, কিন্তু এই খেদমতের মধ্যে সার্বিক দিক নির্দেশনা পরামর্শ কার ছিল আমরা হয়তো জানি না, কিন্তু হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন, তিনি নিজেই লিখছেন যে আমার এই কাজের সবচেয়ে বেশি সহযোগিতা, সবচেয়ে বেশি এই কাজের সাহায্য মদত বুদ্ধি পরামর্শ আল্লাহ তাআলা হযরত থানভীর মাধ্যমে দিয়েছেন। অকপটে তিনি স্বীকার করেছেন আমার এই কাজের মুরব্বী হযরত মাওলানা আশরাফ আলী থানভী, এবং তিনি একথাও লিখছেন যে দাওয়াত তো আমি যেভাবে তোমাদেরকে বলতেছি দাওয়াত এইভাবে দিবা, কিন্তু তোমাদের প্রত্যেকের ঘরে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব থাকবে, এবং সে কিতাব থেকে তোমরা এলেম অর্জন করবা, সেইভাবে আমল করবা। দাওয়াত আমার তরিকায় হবে, আর তালিম হযরত মাওলানা থানভীর তরিকায় হবে। দাওয়াত আমার তরিকায় হবে, আর তালিম কার তরিকায় হবে? মাওলানা থানভীর তরিকায় হবে। ক্লিয়ার বলছে, কিন্তু আজকে আমরা যারা তবলিগ করি অনেকে এই কথাটা জানি না, অনেকে এই কথাটা জানি না, যে কারণে আমাদের ঘরে মাওলানা থানভীর কিতাব অনেকের ঘরে নেই, ঠিক কিনা? রাখতে চেষ্টা করি কিন্তু আমার কথা শোনাই নেই। কার কথা শুনাইলাম? হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ কথা শুনাইলাম, উনি রাখতে বলছেন, ওনাকে মহাব্বত করি আমরা, তাহলে রাখতে হবে, পড়তে হবে। ওনার সাথে যদি কারো মহাব্বত না থাকে তাকে আমরা কিছু বলতে চাই না। এই থানভী যার কথা বললাম, ইনি গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি একবার বললেন যে তোমরা মনে করো হুজুররা আমাদের দয়ার উপরে বেঁচে আছে, আমাদের দান দক্ষিণার উপরে চলতেছে, তোমরা মনে করো, কিন্তু তোমাদের এই ধারণা ঠিক না। তোমাদের যদি কোন দান খয়রাত না থাকে, হুজুররা চলার জন্য অন্য ব্যবস্থা করবে, তারা তো ল্যাংড়া লুল না, তারা ব্যবসা করেও খাইতে পারবে, দোকানদারি করেও খাইতে পারবে, তাদের হালাল রিজিকের ইনশাআল্লাহ অসুবিধা হবে না। কিন্তু তোমরা চিন্তা করো যে এখান থেকে 50 বছরের মাথায় হুজুররা তখন নাকি এই মাদ্রাসাগুলো চালাবে না, তখন তোমাদের ছেলে পেলের অবস্থা কি হবে, তোমাদের ছেলেরা মেয়েরা কোন দিকে ঝুঁকবে? দেখা যাবে কারোর ছেলে খ্রিস্টান হয়ে গেছে, কারোর ছেলে হিন্দু হয়ে গেছে, বিভিন্ন কারোর ছেলে নাস্তিক হয়ে গেছে, ছেলে পেলে একটাও আল্লাহওয়ালা হবে না, একটাও মানুষ হবে না। যা মানুষ হইতেছে আল্লাহওয়ালা হইতেছে গোড়া এই মাদ্রাসায় গুলো। মাদ্রাসা না থাকলে দিনের কোন কাজ চলবে না। তবলিগ করবেন মাদ্রাসা লাগবে না, মাদ্রাসা ছাড়া তবলিগ করা যাবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আমি আপনার উপরে যা নাজিল করেছি ওটা তাবলিগ করেন। নবীদের কথা তাবলিগ করতে বলে নাই, আল্লাহ যা নাজিল করছে ওটা তাবলিগ করতে বলছেন। তো ওটা তাবলিগ করতে হলে ওটা পড়তে হবে না, ওটা ওলামা কেরাম থেকে জানতে হবে না? এটা আপনার ছয় উসুল বলেন, এই কোনো পাবলিক শিখাইছে না কোনো আলেম না শিখাইছে? আলেম না শিখাইছে, আলেম ছাড়া তবলিগ চলবে না, আলেম ছাড়া মসজিদ চলবে না, আলেম ছাড়া খানকা চলবে না, আলেম ছাড়া মাহফিল চলবে না, দিনের কোন কাজই চলবে না, ঠিক কিনা? এটা হল পাওয়ার হাউস বলতে পারেন। পাওয়ার হাউস থেকে পাওয়ার সাপ্লাই দেয় তো ঘরে ঘরে বাতি জ্বলে, ফ্যান চলে, এসি চলে, কিন্তু পাওয়ার হাউস যদি নষ্ট হয়ে যায়, ওখান থেকে বিদ্যুৎ সাপ্লাই না দেয় তো ঘরে ঘরে লাইট জ্বলবে? এই মাদ্রাসাগুলো পাওয়ার হাউস। মাদ্রাসাগুলো কি দিনের যত লাইন আছে সব লাইনের লোক এখান থেকে তৈরি করা হয়, মাদ্রাসা থেকে তৈরি করা হয়, এখান থেকে সাপ্লাই দেওয়া হয়। আপনি মসজিদে আল্লাহ আল্লাহ ইমাম পাইতেছেন মাদ্রাসার বরকতে, আপনি ওয়াজ মাহফিলে সহি বক্তা পাইতেছেন যিনি সঠিক কথা বলবেন, কোন যুক্তিবাদী আর চুক্তিবাদীর কথা না, সহি সহি কথা বলবেন। তো সেরকম এলেমওয়ালা বক্তা কোথেকে আসবে? মাদ্রাসা থেকে আসবে? দিনের যে কোনো কাজ করতে দেবেন, দেখবেন যে ওই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আলেমের বিকল্প নেই। আছে না? আলেমরা হল নবীজির ওয়ারিস, নবীর জায়গায় নবীজি মেহরামে নামাজ পড়াইতেন, মেম্বারে বসে জাতিকে জান্নাতের রাস্তা দেখাইতেন, দোজক থেকে বাঁচানোর ব্যবস্থা করতেন। সেই মেম্বার মেহরাম এখন কাদের দায়িত্বে? এমপিদের দায়িত্বে না মন্ত্রীদের দায়িত্বে? ওলামাদের দায়িত্ব। কোন মন্ত্রী যদি আসে খুতবা দিতে তো পাবলিক মানবে? মন্ত্রী আসলো খুতবা দিতে, আমি জুমার খুতবা দিব, পড়তে তো পারবে না, এবং তার লেবাস পোশাক দেখে কোন পাবলিক মানবেও না। হ্যাঁ, আমি আপনার দাড়ি নেই, মোচ নেই, কিছু নেই, কিছু খুতবা দিবেন আপনি, এক আউট করে দিল। তো দেখা গেল যে মাদ্রাসা ছাড়া দিন অচল, মাদ্রাসা ছাড়া দিন অচল, তা না থাকলে আমরা গুমরা হয়ে যাব। এই জন্য এই মাদ্রাসাগুলোর জন্য খুব দোয়া করা দরকার এবং এর যা সহযোগিতা দরকার আমাদের তৌফিক অনুযায়ী এই মাদ্রাসার সহযোগিতা করা দরকার। এমপি সব তো বললেন যে আমাকে যা করতে বলা হয় আমি সেটা করব, কিন্তু আমি বলি করতে বলা হয় আপনারা এই অপেক্ষা করবেন কেন? হ্যাঁ, মাদ্রাসা তো জরুরত থাকেই, আপনাকে বলতে হবে যে আজকে লীলা বোর্ডিং এর চাউল নেই, ছাত্র ছাত্রীদের খানা নেই, বলার পরে দিবেন? আপনি এই অপেক্ষায় বসে আছেন কেন? অনেকে জিজ্ঞেস করে মাদ্রাসায় কি কিছু প্রয়োজন আছে? আমরা বলি ভাই প্রয়োজন আছে কিনা এটা জিজ্ঞেস করেন কেন? আপনার দান করার প্রয়োজন আছে কিনা এটা বলেন। মাদ্রাসার প্রয়োজন আছে কিনা মাদ্রাসা হয়তো আপনার কাছে বলবেও না, তারা আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহ তুমি ব্যবস্থা করো।
আল্লাহ তো ব্যবস্থা করো, আল্লাহ কাছে জানাবে, আপনার কাছে হয়তো নাও বলতে পারে, সেটা আপনি সেটা জিজ্ঞেস করেন কেন? আপনি দেখেন যে আমার এখানে কিছু দেওয়ার প্রয়োজন আছে কিনা। কারণ আল্লাহ কোরআন একাডেমি একটা আয়াত নাজিল করছেন, কোরআনে কারুনের কিসা আছে না, কারুনের কিসা, আল্লাহ কারুনের শুধু চাবির হিসাব দিছে, মালের হিসাব দেন নাই। তার চাবিগুলো বহন করতে 40 জনের এক জামাত হিমশিম খাইত, তার আলমারি সিন্ধুকের যে চাবি ছিল এটা বহন করতে পারত না। তাহলে কি পরিমাণ তার আলমারি সিন্ধুক ছিল? এবং সে 40 জনের জামাত, কেউ কেউ বলছে 70 জনের জামাত, এটা মরা ধরা মানুষ না, এটা শক্তিশালী। উলিল কুয়া মানে কি? শক্তিশালী। এই লোকগুলো কি? কেন অনেকেরই সন্দেহ হইতে পারে, তো ওনারা আলমারির চাবি 40 জন উঠাইতে পারত না, 70 জন উঠাইতে পারত না, তাহলে এইগুলো কি হাসপাতালতে আনছে নাকি? এই 40 জন কি হাসপাতালতে ধরে আনছে? এই জন্য আল্লাহকে তো জবাব দিয়ে দিছে উলিল কুয়া, তোমাদের থেকে অনেক তাগড়া, অনেক শক্তিশালী, তারা পারত না, এত আলমেরা, এত সিন্ধুক। আলমেরা আর সিন্ধুকে কি মানুষ গরু মহিষ রাখে? শুনছেন কোনদিন? সোনা দানা রাখে। কি রাখে? সোনা দানা রাখার সিন্ধুকের চাবি, চাবি বহন করতে পারতেছে না 40-70 জনের জামাতে। কি পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিছিল। তো হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি আল্লাহর বান্দাদের উপরে দয়া করো, তাদের কিছু খেদমত করো, সহযোগিতা করো, যেমন আল্লাহ তোমাকে সহযোগিতা করেছেন, তোমাকে এই মাল দৌলত দান করেছেন। আল্লাহ তোমাকে দিছে, তুমি আল্লাহর বান্দাদেরকে সেবা করো, তারা গরিব আছে দেখো, কিছু দান খয়রাত করো। তো ওই আয়াতের মধ্যে আছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তোমার যে অংশ, নাসিবাকা তোমার যে অংশ, এইটা তুমি সাথে আনতে ভুল করিও না। এই ভুলটা কিন্তু অনেকেরই হয়। আল্লাহ আমাদের যে মাল দৌলত দিছে আমরা সব রেখে খালি হাতে চলে যাই, সব ছেলে মেয়ের জন্য রেখে নিজে খালি হাতে চলে যাই। এক বহুত বড় বক্তা ছিল, ওনার ইন্তেকাল হয়ে গেছে, মাওলানা আব্দুল গফফার সাহেব। আপনারা যারা বয়স্ক আছেন তারা হয়তো চিনতে পারেন, মাওলানা আব্দুল গফফার সাহেব ঢাকা শহরের নাম করা বক্তা ছিলেন। তিনি বয়ানের মধ্যে বলতেন, আরে আমার আল্লাহ রে, মাল দিলি গাধা রে, গাধা গেল মইরা, মাল রইল পইরা। এই কথা বোঝানোর জন্য বলতেন যে প্রায় লোক খালি হাতে মরে যায়, টাকা পয়সা পড়ে যায়, পড়ে থাকে, লোকেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, আর সে যায় খালি হাতে। তো বোকামি না? এইটা আল্লাহ বলতেছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার হিস্সা তুমি সাথে করে নিয়ে আসো দুনিয়ার থেকে। তোমার বিভিন্ন পাওনা আছে, তোমার মালের মধ্যে তোমার বিভিন্ন পাওনা আছে, তোমার সন্তানের পাওনা আছে, তোমার কি পাওনা নেই? তুমি কষ্ট করে অর্জন করলে তোমার কি পাওনা নেই? আছে, তবে সাথে করে নিতে বলছে। কারণের কিস্তার মধ্যে এই আয়াত, সাথে করে নিবেন কিভাবে? তার কোন পদ্ধতি লাগবে না। কেউ মনে করতে পারে যে আমি ওসিয়াত করে গেলাম যে 1 কোটি টাকা বস্তার মধ্যে ভরে কবরে আমার সাথে দিয়ে দিও, ওটা আমি আখেরাতে লয়ে যাব। এটা কি সাথে নেওয়ার তরিকা? আর এইভাবে নিলে কোনো ফায়দা হবে? এই দুনিয়ার টাকা কি আখেরাতে চলে? বাংলাদেশের টাকা বিদেশে গেলেই চলে না, আর তো তা আর এক জগৎ, ওখানে চলবে? চলবে না। কাজে এই মানিব্যাগ বোঝাই করে দিলে, বস্তা বোঝাই করে দিলে ওটা সাথে নেওয়া হবে না। সাথে নেওয়ার তরিকা আপনি মসজিদ বানায় দেন, আপনি মাদ্রাসা বানায় দেন, মাদ্রাসার কি কি জরুরত আছে পুরা করে দেন, এগুলো গোপনে আপনি বুঝতে চেষ্টা করেন। কারণ এই আয়াতে আপনাকে দায়িত্ব দিচ্ছে, তোমার অংশ তুমি সাথে করে নিয়ে আসো, সবটা বিবি বাচ্চার জন্য রেখে আসো না। এই কথাই বলছিলাম, মাদ্রাসার প্রয়োজন আছে কিনা এটা জিজ্ঞাসা করেন না, আপনার অংশ আপনার সাথে করে নেওয়ার প্রয়োজন আছে কিনা। এই আয়াত কি বলতেছে? আপনি যা কামাই রোজগার করলেন এর একটা অংশ আল্লাহ আপনাকে সাথে করে আখেরাতে নিয়ে যেতে কইতেছে। এই আয়াত অনুযায়ী আপনার দান করার প্রয়োজন আছে কিনা বলেন। আছে, তাহলে জিজ্ঞেস করার দরকার নেই, হুজুর আপনার কিছু লাগবে? দরকারই নেই, আপনার যা তৌফিক আছে দেন। আমাদের যদি জরুরত পুরো হয়ে যায় আমরা এলার্ট লাগাই দেব যে এবছর আর লাগবে না। এই জন্য ওই প্রশ্ন ঠিক না, কি লাগবে বলেন। আপনারা নিজেরা উদ্যোগী হয়ে মাদ্রাসার খেদমতে আগে আসবেন, কারণ আপনার অংশ আপনাকে সাথে করে নিতে হবে। আমার কথা বুঝছেন? এটা কেউ আপনি মরে গেলে আপনার পক্ষ থেকে দান করবে আপনি এই আশা করেন না। আপনার ঋণটাও শোধ করবে কিনা এটা আমার সন্দেহ আছে। আপনার পক্ষ থেকে দান খরচ করা তো পরের কথা। আমার এক বন্ধু লোক মারা গেছিল, একবার দিল্লিতে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা নামতে ছিল আর এক বিমান এসে ওর পেটের মধ্যে মেরে দিচ্ছে। তো ওই বিমান দুর্ঘটনায় এই লোকটা মারা গেছিল, সে কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে সেই লোকটা। তিনি হায়াতে মসজিদ মাসার জন্য করতেন, ওনার অনেক অবদান ছিল, কিন্তু ওনার অনেক ঋণও ছিল। সব ব্যবসায়ীদের তো ঋণও থাকে, লোন নেয় না, ব্যাংক থেকে নিছে, লোকের থেকে নিছে। কিন্তু আমি যতদূর জানি ওনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ওনার স্ত্রী পুত্ররা ওই লোনের টাকা দিতে রাজি হয় নাই। বলছে আমরাই চলতে পারি না, কোথেকে লোন দেব? ওনার কবর দেখে, যে কবর আছে ওখানে যাই যাও, যাকে দিস ওই যে ওনার কবর ওখানে যাও। এই তো স্ত্রী, এই তো সন্তান, আপনি এদের ভরসা করতেছেন? যদি আপনার নামে বড় বড় অঙ্কের টাকা মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে, এ আশা করা ঠিক না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমরা আমাদের হায়াতে আমাদের অংশ যেন মসজিদ মাসে দান করে, গরিব আত্মীয় স্বজনকে দান করে, সাথে করে নিয়ে যেতে পারি। বোকার মতো খালি হাতে যেন দুনিয়া থেকে না যাই, তা আল্লাহ নির্দেশ। কারুনের কিসার মধ্যে অনেক নসিহত আছে, সবগুলো এখন আমি বলবো না, আমি অন্য বিষয়ে বলবো। একটা বিষয় বলতেছি, কারুনকে যখন মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দান করেছে, তুমি আল্লাহর বান্দাদেরকে কিছু দান করো, মূসা নবী, কারুন তো মূসা নবীর আত্মীয়, তাকে এই কথা বললেন, তখন কারুন বলল قال انما اوتيته على علم عندي সে বলল হে মূসা, তুমি যে বললা যে আল্লাহ আমাকে দিছে, কখন আল্লাহ কখন দিল? এইগুলো তো আমি টেকনিক করে, আমি ব্যবসায় টেকনিক জানি, ব্যবসার পলিসি জানি, ব্যবসার হেকমত জানি, আমি হেকমত করে এই মাল দৌলত জমা করছি, আল্লাহ কখন দিল? বলেন নাউযু বিল্লাহ। এই ধারণার লোক কি এখন দুনিয়া আছে না নেই? আমাদের মধ্যে কেউ কি মনে করে না যে আমি যে কোটিপতি, এটা আমার বুদ্ধির জোরে, আমার বিদ্যার জোরে, আমি ব্যবসা বুঝি, এই জন্য আজকে আমি কোটিপতি, এরকম মনে করার লোক নেই এখন? তো তাদের চিন্তাধারা আর কারুনের চিন্তাধারা পার্থক্য কি? কোন পার্থক্য আছে? কারুন চিন্তা করলো না যে আমি যে একথা বলতেছি যে আমি টেকনিক করে এই ছবি তোলেন নাকি? হ্যাঁ, কেউ ছবি তুলবেন না, খবরদার, ছবি কেউ কেউ জায়েজ বললে বলতে পারে, আল্লাহ আমাকেও মুক্তি বানাইছেন, আমি জায়েজ বলি না, ছবিকে জায়েজ বলি না, ঠেকা হলে আল্লাহ অনুমতি দিয়ে দেন, কারো যদি ঠেকা হয় আল্লাহ বান্দাকে ঠেকার মধ্যে রাখেন না, আল্লাহ বান্দাকে বিপদের মধ্যে রাখেন না। হজে যাবেন, উমরায় যাইবেন, ছবি লাগবে না, তোলেন সেখানে তোলেন, কিন্তু মাহফিলের ছবি কি জন্য লাগবে? এখানে ছবি না তুললে কি ক্ষতি হবে বলেন তো? কি আপনার পাসপোর্ট দিবে না, না ভিসা দিবে না, কোনটা দিবে না? কোনটাই না। কেন তুলতেছেন? কেন গোনাগার হইতেছেন? এই যে ছবি তুললে আপনাকে বলা হবে এর মধ্যে জান দাও, তুমি ছবি তুলছো প্রাণের ছবি, বুখারী শরীফে হাদিস আছে, প্রাণের ছবি যারা তোলে বা অঙ্কন করে তাদেরকে জান দিতে বলা হবে, যতক্ষণ জান দিতে না পারবে অতক্ষণ তাদের আজাদ চলবে। কোন ফুর্তি করার বিষয় না, তামাশা করার বিষয় না, সাংঘাতিক মারাত্মক একটা বিষয়। শরিয়াত অনুমতি দিলে ভিন্ন কথা, এখানে শরিয়াতের কোন অনুমতি নেই। যে ব্যক্তি কয়েকদিন না খায় আছে, জান যায়, তার জন্য মরা মুরগি খাওয়া জায়েজ আছে না? তাই বলে কি সবার জন্য জায়েজ? ওই বিপদগ্রস্ত লোকের জন্য জায়েজ, সবার জন্য জায়েজ না। ঠিক সবই এরকম যে আটকায় গেছে, কাজ চলতেছে না, জাতীয় পরিচয়পত্র করতে হবে, ছবি লাগবে, ছাড়া কি জাতীয় পরিচয়পত্র হবে, ন্যাশনাল আইডি কার্ড হবে? হবে না, তোলেন সেখানে তোলেন, ইনশাআল্লাহ আল্লাহ গোনা লিখবেন না, আপনাকে মাফ করে দিবেন। কিন্তু এইখানে আপনি কি অপারগতা দেখাবেন? আছে কোন অপারগতা? এই জন্য আল্লাহর আছে এইখানে এই হারাম কাজের দুঃসাহস কেউ দেখাবেন না। খামাকা এগুলো করলে আজ মাহফিলের যে বরকত, হেদায়াত, এগুলো নষ্ট হয়ে যায়। আমরা হেদায়তের জন্য আসছি না, কিছু হেদায়তের কথা শুনবো, কিছু ইমানের কথা শুনবো, এই জন্য তো আসছি। এইখানে যদি আল্লাহ নাফরমানি করা হয় তাহলে এই মাহফিল দ্বারা আল্লাহ হেদায়তের কোন ফয়সালা করবেন না। আমাদের ইমান আমল মজবুত করার কোন ফয়সালা করবেন না। তা দুনিয়াদারদের মাহফিল হয়ে গেল, দুনিয়াদারদের মাহফিল হয়ে গেল, এটা ওলামায়ে কেরামের মাহফিল থাকলো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। তো কারণ চিন্তা করলো না, আমি যে বললাম যে আমি টেকনিক করে এই মাল জমা করছি, আমার ব্রেনটা কে দিছে? আল্লাহ না ব্রেন বাপে দেয়? আমার হাত পাও ব্যবসা করতে গেলে হাত পাও লড়াচড়া করতে হয় না? এই হাত পাও গুলো যে প্যারালাইসিস হয় নাই, ঠিকঠাক আছে, কে রাখছে? আল্লাহ। আমার বুদ্ধি বিবেচনা কে দিছে? আল্লাহ। সবই আল্লাহ দিছে। তাহলে আমি এই মাল কেমনে জমা করলাম? আমাকে বানাইছে আল্লাহ, আমাকে হায়াত দিছে আল্লাহ, আমাকে খাওয়াইতেছে আল্লাহ, আমাকে ব্রেন দিছে আল্লাহ, আমাকে চিন্তা শক্তি দিছে আল্লাহ, আমার হাত পা ঠিক রাখছে, সুস্থ রাখছে আল্লাহ, সব আল্লাহ করলেন। তাহলে আমি আমার বলে কোনটাকে দাবি করতেছি?
কোনটাই না।
দাবি করা ঠিক আছে? যদি এই ধারণা থাকে আমি টেকনিক করে মাল জমা করি, তাহলে ওই ভাইকে বলবো আপনি তওবা করেন। আপনি কারণের দলে আছেন, আপনি তওবা করেন। আপনার চিন্তাধারা কারণের সাথে মিলতেছে, তওবা করেন, আপনার ঈমান সহি হয় নাই। কারণ একবার মিছিল বের করলো তার ধন দৌলতের প্রদর্শনী দেখানোর জন্য, মিছিল বের করল। খরাজ আলা কওমিহি ফি জিনাতিহি, ক্বাল আল্লাযীনা, হ্যাঁ, তখন দুনিয়াদাররা বলল যাদের কাছে এলেম কালাম নেই, ইয়া লাইতা লানা মিছলা মা উতিয়া কারুন, যাদের কাছে এলেম নেই তারা কারণের মিছিল দেখে বলল হায়রে কত ভালো হতো আমাদেরকে যদি কারণের মতো ধন দৌলত দেওয়া হতো, কত ভালো হতো। এই কথা বলা বলি করল, কিন্তু অকল আল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়র, কিন্তু ওইখানে কিছু এলেমওয়ালা লোক ছিল, আলেম ছিল, তারা বললো যে ভুল বলতেছ, তোমরা ভুল বলতেছ যে তোমাদের যদি কারণের মতো দেওয়া হতো তোমরাও ভাগ্যবান হয়ে যেতে। এটা ভুল, সম্পদের মধ্যে কোনো ভাগ্য নেই। তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, নেকি হাসিল করতে পারো, তাহলে তুমি ভাগ্যবান। সম্পদ পেয়ে এখনো অনেক লোক নিজেকে ভাগ্যবান মনে করে কিনা? গুলশান বনানীতে অনেক আল্লাহর বান্দাকে পাবেন যিনি মনে করেন যদিও আমি নামাজ টামাজ পড়ি না ঠিক মতো, কিন্তু আল্লাহ নিশ্চয় আমাকে মহব্বত করেন। তা না হলে গুলশানের মতো জায়গায় দুই বিঘার উপরে বাড়ি করার তৌফিক আল্লাহ আমাকে দিত না। কারণ গুলশানের মতো জায়গায় এত বড় বিল্ডিং করার তৌফিক দিছে, তো বোঝা গেল আমি দায় করি না কেন মদ খাই, নামাজ পড়ি না, ব্যবসার মধ্যে বাটপারি করি, যাই করি, আল্লাহ আমাকে ভালোবাসে এবং আল্লাহ আমাকে ভাগ্যবান করছে। পয়সা করির কারণে, গুলশানের বাড়ির কারণে নিজেকে কি মনে করতেছে? ভাগ্যবান। এই ধারণা কি ঠিক আছে? পয়সার কারণে ভাগ্যবান হলে তো কারণও ভাগ্যবান হয়তো, সে জমিনে গাড়ি গেল কেন? সাদ্দাত যে বেহেশতে বানাইছিল সেও ভাগ্যবান হয়তো, হয়তো না? ফিরাউন যে অনেক বড় বিশ্বের মালিক ছিল, বাদশাহী পাইছিল কয়েকশো বৎসর, সে ভাগ্যবান হল না কেন? নমরুদ ভাগ্যবান হল না কেন? নমরুদ রাজত্ব পাইছিল না? তো গুলশানে বাড়ি বড় না রাজত্ব বড়? তো বড় বড় রাজত্ব হল না, রাজত্ব পেয়ে তারা ভাগ্যবান হয় নাই, ধ্বংস হয়ে গেছে। আর আপনি একটা মার্কেট পেয়ে, একটা বাড়ি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করতেছেন, ঠিক না ভুল?
ভুল।
ভাগ্যবান তাকে বলে আল্লাহ যাকে ইমান আমলের মেহনত করার তৌফিক দিচ্ছেন, সে ইমানকে সহি করছে, নামাজ রোজা হজ যাকাত ব্যবসা বাণিজ্য বাপ মায়ের হক বিবি বাচ্চার হক এই সব ঠিকঠাক মতো আদায় করার সৌভাগ্য লাভ করছে, এ হল ভাগ্যবান। চাই সে বিল্ডিং এ থাকুক, চাই সে কুড়ি ঘরে থাকুক, চাই সে বিল্ডিং এ থাকুক, চাই সে কুড়ি ঘরে থাকুক, যদি আল্লাহর বন্দেগী করার তৌফিক পায় সে বিল্ডিং এ থাকলেও ভাগ্যবান কামিয়াব, কুড়ে ঘরে থাকলেও ভাগ্যবান কামিয়াব। এবং এমন লোক সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আমি এদেরকে শান্তি দান করব। দুনিয়াতে সবাই শান্তি চায় না? আপনি কি কোন লোক দেখাইতে পারবেন যে নাকি অশান্তি চায়? সারা দুনিয়ায় ভোট দেন, হ্যাঁ, প্রত্যেক মহল্লায় দুটা করে বাক্স রাখেন, একটা শান্তির বাক্স, একটা অশান্তির বাক্স। তারপরে খোঁজ নেন তো অশান্তির বাক্সের মধ্যে কোন ভোট পড়ছে কিনা, পড়বে? অশান্তির বাক্সের মধ্যে কোন ভোট পড়বে না। সবাই কি চায়? শান্তি চায়। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে শান্তি কোথায় পাওয়া যাবে এটা আমাদের জানা নেই। আমরা কেউ মনে করতেছি যদি গাড়ি বাড়ি থাকে তাহলে শান্তি, গাড়ি বাড়ি যদি থাকে তাহলে কি শান্তি? আরে কত লোক গাড়ি লে পরিবার শুদ্ধ গোরস্থানে চলে যেতেছে, কি শান্তি হল? গাড়ি এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে যে একজনও বাঁচে নাই। আপনি বলতেছেন গাড়ির মধ্যে শান্তি? গাড়ি তো কবরে নিয়ে গেল সব একসাথে পুরো খানদান। কেউ মনে করতেছে চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে শান্তি, আসলে শান্তি না। অনেক লোক মন্ত্রী মিনিস্টার হয়েছে কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা বেইজ্জত করে নামাই দিচ্ছে। আল্লাহ নাফরমানি করছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, জনগণ জুতার মালা পরে তারা নামাই দিচ্ছে যে আপনার মতো মন্ত্রী আমাদের লাগবে না। তাহলে মন্ত্রিত্বের মধ্যে শান্তি আছে? কামিয়াবি আছে? অনেক জমিন আছে, অনেক বিরিয়ানি পাক হয়, প্রত্যেক রুমে রুমে এসি আছে, এতে কি শান্তি হবে? এতেও শান্তি হবে? বুঝলাম অনেক জমি আছে কিন্তু এই জমিগুলো অর্জন করতে দে তার নামে অনেকগুলো কেস হয়ে গেছে, এত জমি জোর জবরদস্তি হাসিল করতে দিয়ে কি হয়ে গেছে, হ্যাঁ, মাসের ৩০ দিনে কোর্টে দৌড়াইতে হয়। তাহলে যদি সে ১০০ বিঘে জমির মালিক, তো ডেলি যদি কোর্টে হাজিরা দিতে তো সে কি শান্তিতে আছে? রুমে রুমে আছি কিন্তু যত ঘুমের বডি খায় ঘুম আর আসে না, মুরগি জবাই করে দিলে যেমন ছটফট করে সারা রাত এসির মধ্যে ছটফট করে, তাহলে এসির মধ্যে শান্তি আছে? আবার তার ঘরে প্রত্যেক দিন বিরিয়ানি পাক করা হইতেছে, কত মুরগি শহীদ হইতেছে তার ঘরে, তার ঘরে ডেলি ১০-২০টা মুরগি শহীদ হইতেছে। কিন্তু ডাক্তার সাহেব তাকে বলেছে খবরদার, আপনি কিন্তু বিরিয়ানি পোলার ধারে কাছে যাবেন না, আপনার পেটে আলসার হয়ে গেছে, আপনি যদি তৈলাক্ত খাবার খান তাহলে আপনি একদম পেট ফেটে মরেই দেবেন, এমনি নাড়ি সব ঘা হয়ে গেছে। আপনি কি খাবেন? কাঁচকলা সিদ্ধ করে খাবেন? আর খুব বেশি হলে আলু ভর্তা করে খেতে পারেন, এর বাইরে আপনি কোন বিরিয়ানি পোলাও খাবেন না। তো এই লোকের ঘরে এত বিরিয়ানি পোলাও দেখে আপনি ক্যালকুলেশন করলেন যে এই লোকটা না জানি কত সুখে, প্রত্যেক দিন যার ঘরে বিরিয়ানি পাক হয় এই লোকটা কত সুখে, কিন্তু খবর নেন তো, খবর নেই, দেখবেন ভাই আমার মতো দুঃখে আর কেউ নেই, কারণ এত বিরিয়ানি পাক হয় আমার সামনে কিন্তু আমি এক লোকমা খেতে পারি না। এত বিরিয়ানি পাক না হলে হয়তো কষ্ট একটু কম হতো, এই বিরিয়ানিটা তার কষ্টের কারণ হয়ে গেছে বেশি, ঠিক কিনা? এইটা আল্লাহ কোরআনের 10 পারে 2 জায়গায় বলছেন, ওয়ালা তুআজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলতেছেন দুনিয়াদারদের জনবল, অর্থবল, গাড়ি বাড়ি এইগুলো তোমাকে ধোকা না দেয়, যেন দুনিয়াদারদের যারা আল্লাহর ইবাদতে নেই, ইমানের মেহনতে নেই, আমলের মেহনতে নেই, ওয়াজ মাহফিলে নেই, মাদ্রাসার খেদমতে নেই, এইসব লোকদের ধন দৌলত দেখে ধোকা খেয়েও না। কেন ধোকা খেয়েও না? ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। তার কাছে যে দুনিয়ার এত সম্পদ দেখতেছো, এগুলো আল্লাহ তাকে দিয়েছে দুনিয়ার জিন্দেগিতে আজাব স্টার্ট করার জন্য, তার শান্তির জন্য দেয় নাই, ওইটা দিয়ে ওকে আজাব দিবে। এসি থেকে যদি ঘুম না আসে তাহলে দুঃখ বেশি লাগে। বিরিয়ানি পাক হইতেছে, আপনি খাইতেছেন কলা ভর্তা, তো দুঃখ বেশি লাগে। তো তাকে এগুলো দেওয়া হয়েছে কেন? কবরে নিয়ে আজাব দিবে, এই দেরি করতে আল্লাহ রাজি নেই। ওর আজাব আল্লাহ দুনিয়াতেই শুরু করে দিচ্ছেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল গাড়ি বাড়ি, হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার, তারপরে বিরিয়ানি পোলাও এসি, এগুলোর মধ্যে শান্তি নেই। কোথায় আছে, কেমনে পাওয়া যাবে? আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ শোনো, সবাইকে আল্লাহ তাআলা কান খাড়া করে শুনতে বলছেন, জিক্রুল্লাহ এক অর্থ আপনারা সবাই বুঝেন, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বুঝিন আমরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবার আলহামদু পড়লে কি হয় জানেন? হ্যাঁ, গতকালকে আমি মিশকাতে পড়াইতেছিলাম, একবার আলহামদু এত সব রাখে যে আলহামদু মিজান নামক দাড়িপাল্লাতে কায়েম করবে হাসরের ময়দানে, এই পুরা দাড়িপাল্লাকে এই আলহামদুলিল্লাহ ভরে দেয়। মিজান নামক দাড়িপাল্লা পুরা দাড়িপাল্লা আলহামদুতে ভরে দেয়। সুবহানাল্লাহ আধা ভরে, সুবহানাল্লাহ নিসফুল মিজান, আলহামদুলিল্লাহ ইমলাউল মিজান। মিশকাত শরীফে দেখেন শুরুর দিকে হাদিস আছে, অথচ দাড়িপাল্লা কত বড়, এই দাড়িপাল্লা একজন নবী দেখতে চাইছিলেন, ওনার নাম দাউদ আলাইহিসসালাম। ওনার নাম কি? দাউদ আলাইহিসসালাম। উনি দেখতে চাইছেন, আল্লাহ আপনি যে হাসরের ময়দানে দাড়িপাল্লা কায়েম করবেন আমি এটা দেখতে চাই। তো আল্লাহ ওনার সামনে দাড়িপাল্লা পেশ করছিলেন, উনি দেখে সাত আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, যে খালি জায়গা, ওই দাড়িপাল্লার মধ্যে এই পরিমাণ খালি জায়গা, এটা দেখে উনি বেহুশ হয়ে গেলেন। হাদিসে আসছে উনি হুশে আসার পরে প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, যে দাঁড়িপাল্লা আমাকে দেখানো হলো, এইটা বান্দায় ভরবে কেমনে? সাত আসমান থেকে জমিন পর্যন্ত এত গভীরতা, এটা আমরা কিভাবে ভরব? বুখারীর শেষ হাদিসের ব্যাখ্যায় এই হাদিসটাও আছে যেটা আমি এখন বলতেছি, তো ভরব কেমনে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে দাউদ, তুমি একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য একটা খুরমা খেজুর আমার রাস্তায় দান করো, আমি তোমার এই সবকে বাড়াইতে থাকবো, বাড়াইতে বাড়াইতে এই পর্যায়ে নিয়ে যাব যে দাঁড়িপাল্লা ভরে দিব। আল্লাহ দয়া দেখেন, খুরমা খেজুর আপনি দান করবেন আল্লাহর জন্য, দুনিয়ার বাহাবার জন্য না, আল্লাহর জন্য। আল্লাহ এটা সবকে বাড়াবেন, মাস্টাররা নাম্বার কিছু বাড়ায় না, বাড়ায় পাস করাই দেয় না, আল্লাহ সব বাড়াইতে থাকে, বাড়াইতে বাড়াইতে এক আয়াতে আসছে, বেগয়রে হিসাব, এত বাড়াবো তোমার সবকে, আমার জন্য করো, এখলাস আমার জন্য করে থাকো, এত বাড়াবো তোমার দুনিয়ার কোন মেশিনে ওই হিসাব আসবে না। মেশিনে কোটি আরব খরব এগুলো আসে, মেশিনে কি আসে? কোটি, কোটির পরে আরব, মানে আরবপতি, একশো কোটিতে এক আরব, এইগুলো মেশিনে আছে, কিন্তু আল্লাহ কত নাকি দিবেন ইখলাসের কারণে, এটা আমাদের কোন ক্যালকুলেটরে আসবে না। এই জন্য বলে দিছে বেগয়রে হিসাব। তো আল্লাহ ওই আয়াতে বলে দিলেন, শুনে রাখো, জিকরুল্লাহ এক অর্থ আপনার যে জিকির বোঝেন ওইটা, আর এক অর্থ কোরআন, জিকরুল্লাহ আর এক অর্থ কি? এই আয়াতের মধ্যে তাফসীরে কুরতুবীওয়ালা ওই অর্থ করছে কোরআন, বিভিন্ন আয়াতে জিকির অর্থ কোরআন, ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাযিল করেছি, এই আয়াতে জিকির মানে কি? কোরআন, কোরআন নাযিল করেছি আমি রব্বুল আলামিন, এটাকে কিয়ামত পর্যন্ত আমি এটাকে সংরক্ষণ করব, তোমাদের দান দক্ষিণার উপর আমি ছেড়ে দিই নাই, তোমরা যদি দান খরচ করো তাহলে আমার কোরআন থাকবে, মাদ্রাসাগুলো থাকবে, তোমাদের ছাড়ে নাই, আমি নিজে আল্লাহ দায়িত্ব নিছি, দান করলে তোমার লাভ হবে, আমার কোরআন তোমার মুখাপেক্ষি না, তুমি দান না করো, দেখো আমার কোরআন চলবে, আমার কোরআন শিক্ষা তাহলে ওরা করবে, হুজুরা শিখাবে, তাহলে জিকির মানে কোরআন। আরো বিভিন্ন জায়গায় আছে, অমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার কোরআন থেকে যে মুখ ফেরাই নিবে আমি তাকে কঠিন আজাবের জিন্দেগি দিব। এখানে কিন্তু জিকির শব্দ আছে, অর্থ কোরআন, অমান আরযান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, কঠিন আজাবের জিন্দেগি দিব তাকে, শাস্তির জিন্দেগি দিব, কেউ তাকে শান্তি দিতে পারবে না। আল্লাহ আজাব দিলে কেউ শাস্তি দিতে পারে? পৃথিবী কার বাড়ি? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়িতে আল্লাহর সাথে বিদ্রোহী করে আপনি শান্তিতে থাকতে পারবেন? সম্ভব? আপনি এক বন্ধুরে একটা কামরা ছেড়ে দিচ্ছেন, আপনার তো কেউ নেই, সব মরে গেছে, আপনি বাকি জিন্দেগি আমার কামরায় থাকেন। কিন্তু পরে আপনি জানতে পারলেন উনি গোপনে জাল দলিল করে পুরা বাড়িটা ওনার নামে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। আপনি দয়া করে তার বুড়া বয়সটা কাটানোর জন্য দিচ্ছেন, একটা কামরা ছেড়ে দিচ্ছেন, আর সে কি করতেছে ওটা দখল করার জন্য? কেমনে জাল দলিল করা যায়? লোকজন ভাও করতেছে, তা আপনি রাখবেন না পুলিশ এনে সাথে সাথে বের করে দিবেন? কি করবেন? সাথে সাথে বের করে দিবেন। আপনার বাড়িতে থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনি বরদাস্ত করবেন? তো পুরা বিশ্ব আল্লাহর বাড়ি, আল্লাহর মালিকানা, আমরা তো রাখাল, আমরা তো পাহারাদার, আমরা তো মালিক না। এই জমিনে কত লোক মালিকানা করে গেছে, সব মাটির নিচে চলে গেছে, আর কয়েকদিন আমরা পাহারাদার আছি, আমরাও কয়েকদিন পরে মাটির নিচে চলে যাব। আসল মালিককে তার নাফরমানি করে কেউ শান্তিতে থাকতে পারবে? আমি কয়েকটা আয়াত দেখাইলাম যেখানে জিকিরের অর্থ কি কোরআন, এখানে কোরআন, যারা কোরআন মানবে, আলা বিযিকরিল্লাহ, যারা কোরআন মানবে, তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন আমি তাদের কলবের মধ্যে আনন্দ প্রশান্তি সৃষ্টি করে দিব, এটার নাম শান্তি। যারা কোরআন মানবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাদের দিলের মধ্যে প্রশান্তি আনন্দ সৃষ্টি করে দিবেন, কোন পরেশানি থাকবে না, কোন হাহাকার থাকবে না, কোন দুঃখ বেদনা থাকবে না, এটার নাম কি? শান্তি। এটা আয়াতের একটা অংশ, আমি যদি পড়লাম এটা কিন্তু পুরো আয়াত না, কি আয়াতের একটা অংশ। এই ক্ষুদ্র অংশের মধ্যে আল্লাহ তাআলা জবরদস্ত দুটো সাবজেক্ট হল করে দিচ্ছেন। কটা সাবজেক্ট? যা আমরা বুঝাইতে হলে দুটা কিতাব লিখতে হতো, আমরা বুঝাইতে হলে আল্লাহ চার শব্দতে বুঝাই দিচ্ছেন। একটা বুঝাইছেন শান্তি কাকে বলে, গাড়ি বাড়ি না, এসি বিরিয়ানি না, শান্তি হলো অন্তরের প্রশান্তি। শান্তির ডেফিনেশন কি? অন্তরের প্রশান্তি। এই একটা সাবজেক্ট হাল করে দিলেন। দুই নম্বর, এটা কোথায় পাওয়া যায়? কোরআন মানলে। কোরআনের ব্যাখ্যা হলো নবীজির সুন্নত, কোরআন সুন্নাহ, কারণ ব্যাখ্যা ছাড়া তো আমল করা যাবে না। কোরআন আছে, নামাজ পড়ো, পাঁচ অক্ত তা তো বলা হয়নি, নবীজি বলছেন। কোন অক্তে কয় রেখাত পড়বেন তা তো কোরআনে বলা হয়নি, কে বলছেন? তো নবীজির সুন্নত ছাড়া কোরআনের উপরে আমল করা যায়? এই জন্য কোরআন সুন্নাহ একসাথে বলতে হবে, কোরআন সুন্নাহ একসাথে বলতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলবে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন। এখানে বিল্ডিং এর কোন শর্ত আছে? গাড়ির কোন শর্ত আছে? ব্যাংক ব্যালেন্সের কোন শর্ত আছে? কোন শর্ত নেই। এই কোরআন সুন্নাহ অনুযায়ী চলনেওয়ালা লোকটা বিল্ডিং এ থাকলে ওইখানে আল্লাহ তাকে শান্তি দিবে, কুড়ে ঘরে থাকলে, টিনের ঘরে থাকলে ওইখানে আল্লাহ তার দিলের মধ্যে শান্তি সৃষ্টি করে দেবেন। কোথায় সে আছে এটা দেখার দরকার নেই, দেখার দরকার হলো সে কোরআন সুন্নাহ মানে কিনা, ইমান আমলের মেহনত করে কিনা, এটা দেখার দরকার। এটা করলে ও যেখানে থাকুক, ও যদি বিরিয়ানি না খায়, ডাল রুটি খায়, আল্লাহকে শান্তিতে রাখবেন। কাজে বিল্ডিং জরুরি না শান্তি জরুরি? শান্তি পাইতে হলে কোরআন সুন্নাহ মানতে হবে। কোরআন হাদিস বলি নাই, কিন্তু খুব খেয়াল করেন কি বলছি, কোরআন সুন্নাহ। হাদিস কেন বললাম না? হাদিসের কিতাবে যা আছে সবই তো হাদিস, হাদিসের কিতাবে যা আছে সবই কি হাদিস, কিন্তু এর অনেকগুলো রহিত হয়ে গেছে। ইসলাম কি একদিনে কমপ্লিট হয়েছে না আস্তে আস্তে? একদিনে কমপ্লিট করতে গেলে ইসলামটা কঠিন হয়ে যেত, লোকেরা ইসলাম কবুল করত না। এজন্য আস্তে আস্তে সহনীয় করে আল্লাহ আগাইছে। যেমন তিতা ওষুধ গুলো ডাক্তাররা কেমনে খাওয়ায়, ক্যাপসুলে ভরে খাওয়ায়, তিতা ওষুধ কেমনে খাওয়ায়, ক্যাপসুলে ভরে খাওয়ায়, সহনীয় হয়ে গেছে। আগের যুগে কারো ম্যালেরিয়া হইলে বা কালাজার হইলে আল্লাহ আকবার, এর যে ওষুধ দিত এত তিতা, রোগী কোনোভাবে গিলতে পারত না। তখন দুইজনে দুই হাত ধরত, আর একজনে মাথা চেপে ধরত, আর দুইজনে দুই পাও ধরত, আর একজন ওই তিতা ওষুধ গলার মধ্যে ঢেলে দিত যাতে বমি করে ফেলতে না পারে, এজন্য মুখ ধরে রাখ। এইভাবে ম্যালেরিয়ার ওষুধ খাওয়াইতে হইত। এখন ডাক্তাররা বুদ্ধি করে ওষুধ কিন্তু আগেরটাই আছে, কিন্তু ওটাকে এমন একটা ক্যাপসুলের মধ্যে ভরে দিছে রোগী নিজেই খাইতেছে। আগে তারা ধরে বেঁধে খাওয়ানো হয়তো, এখন নিজেই খাইতেছে। ঠিক ইসলামটা এরকম, একদিনে আল্লাহ কঠিন করেন নাই, খুব সহজ করে আস্তে আস্তে আগাইছে। এই মদ যে হারাম করা হয়েছে কয়েক ধাপ লাগছে, তার আগে তো মদে অভ্যস্ত ছিল, মদ পানে অভ্যস্ত ছিল, কয়েক ধাপ। পয়লাবার কিছু খাইতে পারো তো লাভের থেকে ক্ষতিটা বেশি, লাভের থেকে এই করে ছেড়ে দিস, জ্ঞানী লোকেরা বুঝে নিস, বাদ দিয়ে দিস। আর একটু পরে যে কইছে আর দু এক বছর পরে খাইতে পারো, তো মদ খেলে তো মাথা ঠিক থাকে না, তাদের নামাজের টাইমে খাইও না, অন্য সময় সারিয়ে নিও, নামাজের টাইমে খাইও না। এইরকম করে ধাপে 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 একসময় যাই কইছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিস শাইতান ফাজতানিবুহু। মদ খাওয়া এটা নাপাক জিনিস, শয়তানের কাজ, বন্ধ করো। কিন্তু এটা কইতে কয়েক বছর সময় নিছে, কিন্তু কয়েক বছর সময় নিছে। তাহলে বোঝা গেল শরীয়তের হুকুমগুলো পয়লার দিন সব আসে নাই, আস্তে আস্তে আস্তে। নামাজে একসময় কথা বলা যেত, এখন বলা যায়? পরবর্তীকালে নিষিদ্ধ হয়ে গেছে। নামাজ একসময় সালাম দেওয়া যেত, এখন সে নামাজে সালাম দেওয়া যায়? যায় না। তারপরে এক সময় ছিল আপনি সুস্থ মানুষ, রোজা না রাখে আপনি একজন গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দেন, এতে আপনার রোজা হয়ে যাবে, সুস্থ মানুষ আপনি, কিন্তু আপনার রোজা রাখতে কষ্ট লাগে। তাই কি করলেন, একজন গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দিলেন। তো কোরআন শরীফ আছে এক জামানা ছিল রোজা হয়ে যেত, এখন কি হবে? সুস্থ মানুষ গরিবের খাওয়াই দিলে এখন হবে? হ্যাঁ, এখন হবে কার জন্য? তারা অনেক বয়স হয়ে গেছে, রোজা রাখার ক্ষমতা নেই, রোজা রাখার ক্ষমতা নেই, কিন্তু ব্রেন ঠিক আছে, তাদের হবে, তাদের হবে, তাদের পরিবারের দায়িত্ব এই মুরব্বীর পক্ষ থেকে প্রত্যেক দিন কোনটা গরিব মানুষকে দুই বেলার খাবার দেওয়া বা খাবারের জন্য সৎকায় ফেতের পরিমাণ টাকা দিয়ে দেওয়া। একটা সৎকায় ফেতের কত? 60 টাকা। একটা গরিবকে একটা রোজার বদলে কয় কয় টাকা দেন? 60 টাকা দিয়ে দেন। কার পক্ষ থেকে? যে বেশি বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার ক্ষমতা নেই, তার জন্য এখনো জায়েজ আছে। কিন্তু এক সময় তো শক্তিশালী লোকের জন্য জায়েজ ছিল, বুঝতেছেন আমার কথা? অনেক কিছু একসময় জায়েজ ছিল, কিন্তু পরে নিষেধ হয়ে গেছে। কিন্তু ওইগুলো তো হাদিসের কিতাবে আছে, 23 বছরে, নবুয়তের 23 বছরে যা যা ঘটছে সব হাদিসের কিতাবে আছে। চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছে নবীজি, তারপর কতদিন বাঁচছেন? মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, ২৩ বছর। ওনার জন্ম ৮ রবিউল আউয়াল সোমবার, মৃত্যু ১ রবিউল আউয়াল সোমবার। আপনাদের যা জানা তার বিরুদ্ধে কইলাম, এটা হয়তো কেউ কেউ নাও শুনতে পান। জন্ম ৮ রবিউল আউয়াল সোমবার, মৃত্যু ১ রবিউল আউয়াল সোমবার। এই ব্যাপারে যিনি বিস্তারিত হাদিসের দলিল দেখতে চান, আমাকে আল্লাহ তাআলা বাংলা ভাষায় অনেকগুলো কিতাব লেখার তৌফিক দিচ্ছেন, প্রায় ধরেন ৪০টা। এর মধ্যে একটা কিতাবের নাম হল ইশাতুস সুন্নাহ। কি নাম? এই কিতাবে আমি হাদিসের দলিল দিয়ে এটা প্রমাণ করছি। আখিরে চার সম্বাদ দিন হুজুর অসুস্থ হন, সুস্থ হন নাই, অসুস্থ হয়েছে। সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হয়েছে ঈশার টাইমে, এর পাঁচ দিনের মাথায় মারা গেছে। তো সফর মাস এখন হলো রবিউল আউয়াল, এর আগের মাস কি? সফর মাস। সফর মাসে যদি অসুস্থ হয় আর পাঁচ দিনের মাথায় মরে যায়, তো ১২ রবিউল আউয়াল কেমনে আসে বলেন তো? আমার হিসাবটা বুঝান তো। সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হয়েছে আর পাঁচ দিনের মাথায় সোমবারে মারা গেছে, তাহলে রবিউল আউয়ালের ১২ কেমনে হবে? গত মাসে অসুস্থ হয়েছে আর এই মাসের ১২ তারিখ মারা যেতেছে, অথচ অসুস্থ ছিল কয়দিন? ভুয়া জিনিস উম্মতের মধ্যে চালানো হইতেছে, এই বেদাতি লোকেরা চালাইতেছে। সুন্নত তো একটাও পালন করে না, এদের মিছিল বের করে। আরে নবীজি সারা জীবনে জন্মদিন মিছিল বের করছে? নবীজির মৃত্যুর পরে ১০০ বছর সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, ১০০ বছর, তারা কোনদিন মিছিল বের করছে? নবীজির মোহাম্মদ তাদের বেশি না আমাদের বেশি? তা আমরা নাম দিলাম আশেকে রসুল আর কাম করলাম এমন কাম যা কোন সাহাবী জীবনেও করে নাই। তাহলে আমরা রসুলের আশেক, রসুলের নাফরমান। যাই হোক, বলতেছিলাম যে হাদিসের কিতাবে অনেক কিছু আছে যা এখন আমল করা জায়েজ নেই, জায়েজ নেই। তাছাড়া কিছু হাদিস আছে নবীর সাথে খাস, কিছু হাদিস কি? যেমন নবীজি সাইরের উঠতে বিবাহ করছেন আল্লাহর নির্দেশে, আপনার আমার জন্য জায়েজ হবে একসাথে ৪টির বেশি বিবাহ করা? উম্মতের মহিলাদেরকে তালিম দেওয়ার জন্য এটা দরকার ছিল। উম্মতের হাজার হাজার মহিলা, তারা পর্দার কারণে নবীজির সামনে আসতে পারে না, তারা দিন শিখবে কার কাছ থেকে? নবীদের বিবির থেকে। এই জন্য আল্লাহ ওনাকে ১১টা বিবাহ করতে বলছেন। তাহলে এটাকে আমাদের জন্য চলবে? কিন্তু এটা হাদিস না, হাদিস সুন্নত না। সুন্নত হইতে গেলে রহিত না হইতে হবে। আগে বলে অনেক হাদিস রহিত হয়ে গেছে, রহিত না হইতে হবে, নবীদের সাথে খাস না হইতে হবে, কোন সাহাবির সাথে খাস, কোন কোন হাদিস সাহাবির সাথে খাস। এক সাহাবিকে দায়িত্ব দিছিলেন, তুমি বাইতুল মালের বকরিগুলো ই করো, গরিবদের মধ্যে বন্টন করো। ওনার নাম হল আবু বুরদা ইবনে নিয়ার, উনি বন্টন করলেন, করে রিপোর্ট দিলেন, হুজুর একটা বকরি বাকি আছে, একটা বকরি সবাইকে দেওয়া হয়ে গেছে, একটা বাচ্চা, উনিও গরিব মানুষ। নবীজি জানতে চাইলেন এর বয়স কত? ওনার বয়স তো ধর ১ বছর হয় নাই, এর বয়স ১ বছর থেকে কম। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম ওই সাহাবিকে বললেন, তুমি এটা দিয়ে কুরবানি করো, এটা দিয়ে কুরবানি তোমার জন্য সহি হবে, কেয়ামত তক আর কারোর জন্য ১ বছরের কম বয়সের বকরির দ্বারা কুরবানি সহি হবে না। বুঝছেন আমার কথা? কোন বকরি খাসির বয়স যদি ১ বছরের কম হয় তার দ্বারা কুরবানি চলে, কিন্তু ওই সাহাবির জন্য নবীজি স্পেশাল পারমিশন দিলেন। তাহলে এটা কি হাদিস না সুন্নত? তাহলে কয় রকম জিনিস হাদিস হলো কিন্তু মানা যাবে না? একটা রহিত হয়ে গেছে, একটা কি রহিত হয়ে গেছে, আর একটা নবীর সাথে খাস, আর একটা হলো কোন সাহাবির সাথে খাস। এগুলো আছে হাদিসের কিতাবে, এই জন্য হাদিসের অনুবাদ পড়তে মানা করা হয় কেন? সাধারণ মানুষকে হাদিসের অনুবাদ পড়তে মানা করা হয় কেন? ওই হাদিসের মধ্যে লেখা থাকে না এটা রহিত হয়ে গেছে কিনা, এটা নবীর সাথে খাস কিনা লেখা থাকে না, তখন পাবলিক গোমরাহ হয়ে যায়। তাকে বোঝাবে কে? সে তো অনুবাদ পড়তেছে ঘরের মধ্যে বসে বসে, একা অনুবাদ পড়তেছে। আমরা তো মাদ্রাসায় ক্লাস করার সময় প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দিই যে এটা রহিত হয়ে গেছে, এটা নবীর সাথে খাস, এটা অমুক সাহাবীর সাথে খাস, আমাদের জন্য আমল করা জায়েজ নাই। আমরা তো ব্যাখ্যা সহকারে পড়াই, আপনি ফাউন্ডেশনের অনুবাদ কিনে পড়লেন, আপনাকে কে বলে দিবে? বলেন কে বলে দিবে? এই জন্য আপনারা বুখারী শরীফ পড়বেন না, আপনাদের জন্য হল ফিকার কিতাব। কি কিতাব? ফিকার কিতাব, যেখানে এই তিন সমস্যার কোন সমস্যা নেই, রহিত কোনো কথা নেই, নবীর সাথে খাস ওটাও নেই, কোন সাহাবীর সাথে খাস এটাও নেই। ফিকার কিতাব, যেগুলো আমল করা যাবে না ওগুলো বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে যা রয়েছে ওটার নাম সুন্নত, ওটার নাম ফিকা। যেগুলো আমল করা যাবে না সেটা বাদ দিয়ে যা রয়েছে ওটার নাম কি? হ্যাঁ, ফিকা অথবা সুন্নত, ফিকা অথবা সুন্নত। এখন কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে? এই কয়েকজন কইছে, বাকিরা কি বলেন? সবাই বলেন এখন ইমামের পিছনে ফাতিহা পড়া যাবে? এক সময় কিন্তু যাইত, এক সময় ফাতিহা পড়া যাইত ইমামের পিছনে, কিন্তু যখন এই আয়াত নাযিল হলো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াত যখন নাযিল হলো তখন নবীদের ডেকে বলে দিলেন, এখন থেকে আমার পিছনে কেউ সূরা ফাতিহা পড়বে না, জাহারি নামাজও না, আস্তে কেরাতলা নামাজও না, কোন নামাজও না। আয়াত পেয়েছেন? আয়াত আয়াত বললাম না, একটা হাদিসও শোনেন। এই আয়াত নাজেল হওয়ার পরে যারা জানছে তারা তো ফাতিহা পড়ে না, কিন্তু ওই জামানে তো মোবাইল ছিল না, সব কথা সবাই হঠাৎ করে জানতে পারত না। একটা বাইরের লোক আসছে, উনি এটা শোনে নাই, উনি নবীজির পিছনে নামাজে শরীক হইলেন, হয়ে জোহরের নামাজে উনি আস্তে আস্তে করে ফাতিহা পড়তেছে, আস্তে আস্তে করে ইমামের পিছনে কি করতেছে? ফাতিহা পড়তেছে। পাশে যে সাহাবি ছিল উনি হাতের ইশারা করে তাকে থামাই দিলেন, মানে ফাতিহা পড়ো না, ফাতিহা পড়ো না। নামাজ শেষ হয়ে গেল, ওই লোকটা বলল, আপনি আমাকে ফাতিহা পড়তে মানা করলেন কেন? ফাতিহা ছাড়া নামাজ হয় না শুনছি, আপনি মানা করলেন কেন? তো সাহাবী কিছু বললেন না, বলে চলো আমার সাথে কথা বাড়ানোর দরকার নেই, তুমি চলো নবীজির কাছে চলো। এখনো ফাতিহা পড়ার নির্দেশ আছে কিনা তা বোঝার জন্য নবীজির কাছে চলো। ওই লোকটা ধরে নিয়ে গেল কার কাছে? নবীজির কাছে। নবীজির সব ঘটনা শুনলেন, শুনে ফয়সালা দিলেন, শোনো ফয়সালা শোনো, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, তোমরা যারা ইমামের পিছনে ইক্তেদা করবা তোমাদের কোন সোরাকেরাত নেই, তোমার ইমামেরটাই তোমার সোরাকেরাত, তোমার ইমামের ফাতিহা তোমার ফাতিহা, তোমার ইমামের আলাম তারা তোমার আলাম তারা, তোমার পড়ার কোন দরকার নেই। কে ফয়সালা দিলেন? তাহলে আমি আয়াত পেশ করলাম, হাদিসও শোনাই দিলাম, এরপর যদি কোন আহলে হাদিস এসে বলে যে হাদিসে আছে ফাতিহা ছাড়া নামাজ হয় না, সুতরাং আপনারা ফাতিহা পড়বেন, এই কথাতে বলে তো আপনারা মানবেন? মানবেন না। ওকে জিজ্ঞেস করবেন, তুমি কি জানো এই হাদিসটা কার ব্যাপারে? তুমি যে হাদিসটা শোনাইলা যে ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই হাদিসটা নবীজি কার ব্যাপারে বলছে তুমি না জানো? আন্দাজে কথা বলতেছ? এটা তো ইমামকে বলা হয়েছে, আর যে একা নামাজ পড়ে তাকে বলা হয়েছে। যে ইমামের পিছনে একটা করে তাকে এই হাদিস বলা হয় নাই। আমার কথা বুঝতেছেন? ফাতিহা ছাড়া নামাজ হয় না কাকে বলা হইতেছে? ইমাম। আর কাকে? যে একা নামাজ পড়ে, যে ইমামের পিছনে একটা করছে তার জন্য না, তার জন্য আগের হাদিস। তোমার ইমামের সোনা কেরাত, তোমার সোনা কেরাত, আগের হাদিস বুঝছেন কিনা? এই জন্য আহলে হাদিসরা অনেক কিছু বলে বলে আপনাদেরকে ধোকা দিবে। আপনার ধোকা খাবেন না, ধোকা খাবেন না। আপনারা ওদেরকে নিয়ে ওলামাদের কাছে নিয়ে আসবেন, বলবেন যে তুমিও আলেম না আমিও আলেম না, চলো তুমি যে হাদিস করতেছ এটা কি হাদিস না সুন্নত, হুজুরের কাছে জিজ্ঞেস করি। আমাদের হুজুর আছে, ওনাকে জিজ্ঞেস করি দেখি হাদিস না সুন্নত। সব সুন্নত কিন্তু হাদিস, সব সুন্নত কি হাদিস, কারণ হাদিসের কিতাবে আছে তো এগুলো সব। কিন্তু সব সব হাদিস না, সব সব হাদিস সুন্নত না, সব সুন্নত হাদিস, হাদিসের কিতাবে আছে কিন্তু সব হাদিস যেন রহিত হয়ে গেছে না হাদিস সুন্নত না, যেন নবীর সাথে খাস, নবীর সাথে খাস না হাদিস কিন্তু সুন্নত না, সাহাবির সাথে খাস ওটা কি হাদিস কিন্তু সুন্নত না। তাহলে হাদিস তাইলে আমল করা যাবে না, সুন্নত কিনা দেখতে হবে। এই জন্য আমাদের নাম কি আহলুল হাদিস না আহলে সুন্নত আল জামাত? যে বলে আমার নাম আহলুল হাদিস সে কি ঠিক না বেঠিক? যে কেউ দাবি করবে আমি আহলুল হাদিস, তারা বলবেন তাহলে ঠিক আছে তুমি এগারোটা বিয়ে করো, দেখো পিঠের চামড়া থাকে নাকি, এগারোটা বিয়ে করো এবং তোমার বিয়ে দুনিয়াতে হবে না, কোথায় হবে? আরশে হবে। তাহলে হাদিসে আছে নবীদের বিয়ে কোথায় হয়েছিল? একটা বিয়ে কোথায় হয়েছিল? হাদিসে আছে। তোমারটাও কোথায় হবে? আরশে হবে। এবং নবীদের কোন কোন বিবাহ করছেন মোহর দেন নাই, আল্লাহ কাছে মোহর লাগবে না, তুমিও মোহর দিও না, হাদিস আছে। এইগুলো আমল করলে পাবলিক এর রাখবে, আস্থা রাখবে, গাধা এগুলো কই পাচ্ছি? কিন্তু নবীদের সাথে খাস না, উম্মতের জন্য জায়েজ নেই। এই ওদের কথায় কান দিবেন না, এটা গোমরা ফেরকা, এটা ইংরেজরা দাঁড় করাইছিল, এটা গোমরা ফেরকা কারা দাঁড় করাইছিল? দেওবন্দি ওলামারা, কওমি ওলামারা ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিত, তারা আমাদের মাতৃভূমি দখল করছে, তাদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ, এই ফতোয়া ঠেকানোর জন্য ইংরেজরা একটা দল খাড়া করছিল ইংরেজদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য। সেই দলটার নাম কি? আহলুল হাদিস। তারা ফতোয়া দিত যে ভারতবর্ষের জন্য ব্রিটিশ সরকার আল্লাহর বিশেষ রহমত, তাদের বিরুদ্ধে জেহাদ করা হারাম। বুঝছেন কারা এরা? বুঝছেন? এরা অনেক আজগবি কথা বলে, এবং এরা দল যে বেরোবে এটা হাদিসে নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। এই নামে যে একটা দল বের হবে নবীজি বলে দিয়ে গেছেন। সে হাদিস কি শুনবেন? মুসলিম শরীফের হাদিস, يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ مَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لَا يُضِلُّونَكُمْ وَلَا يَفْتِنُونَكُمْ। প্রিয় নবীজি বলেন শেষ জামানায় বহু ধোকাবাজ বের হবে, অনেক মিথ্যুক বের হবে, তারা তোমাদের সামনে কথায় কথায় হাদিস পেশ করবে। কি পেশ করবে? হাদিস পেশ করবে। কি হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস পেশ করবে যে হাদিসগুলো তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদা তারাও শোনে নাই। এমন হাদিস পেশ করবে যে হাদিসগুলো তোমরাও জিন্দেগিতে শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। বুঝতেছেন? নবীজি বলেন তাদের থেকে দূরে থাকবা, ওরা যেন তোমাদেরকে গোমরা করতে না পারে। তাই আহলুল হাদিসরা যে হাদিস শোনাইতেছে তা কি বাপ দাদা শুনছে? হ্যাঁ, পাও এত ফাঁক করে দিতে হবে দুই হাত, এটা শুনছে বাপ দাদা? শুনছে? পাও এত ফাঁক করতে হবে? তারপরে পুরুষ মানুষের জন্য এই বুকে এইভাবে হাত বাঁধতে হবে, এটা শুনছে? তারপরে বারবার হাত তুলতে হবে, বাতাস দিতে হবে, এটা শুনছে বাপ দাদারা? শোনে নাই। তারপরে তারা বলতেছে কোন উমরি কাজা নেই শরিয়াতে, কোন উমরি কাজা নেই, এটা শুনছে? প্রত্যেক হাদিসের কিতাবে উমরি কাজা পড়ার তরিকা আছে, প্রত্যেক হাদিসের কিতাবে বাবু কাজাইল ফাওয়ায়েদ, যে নামাজগুলো কাজা হয়ে গেছে কিভাবে পড়বেন তার তরিকা বলার জন্য প্রত্যেকটা হাদিসের কিতাবে অধ্যায় আছে। আর তারা বলতেছে কোন কাজা নামাজ নেই, তওবা করো যথেষ্ট, তওবা করো, এটা শুনছে বাপ দাদারা? তারা বলতেছে চার মাজহাবের কোন মাজহাব মানলে তার ইমান নষ্ট হয়ে যায়, শুনছে বাপ দাদা? অথচ দুনিয়ার সকল মুসলমান চার মাজহাবের কোন এক মাজহাবে আছে। ব্রিটিশের তৈরি এই লোকগুলো বাজে, আর যত মুসলমান আছে সব চার মাজহাবের। আপনারা কি লোহিত সাগর চিনেন? হ্যাঁ, লোহিত সাগর চিনেন? হাদিস আপনাদের জিদ্দায় নামে, বিমানের জিদ্দায় নামে না, ওই জিদ্দাটা যে সাগরের তীরে, এই সাগরের নাম কি? লোহিত সাগর। এই সাগরের পশ্চিম দিকে যে দেশগুলো আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এসব দেশে সাধারণত বেশিরভাগ এরা হল মালিকি মাজাব। কোন মাজাব? মালিকি মাজাব। আর আরব ভূখণ্ডে যারা আছে ওখানে অধিবাসী যারা, এদের অনেকে হাম্বলি মাজাব। কোন মাজাব? এশিয়া মহাদেশে যত দেশ আছে, বহু দেশ রাশিয়া পর্যন্ত, এশিয়া মহাদেশে যত দেশ আছে এখানে যত কোটি কোটি মুসলমান বাস করে, এরা সব হানাফি। ওরা সব কি? হানাফি। পূর্ব দিকে চলে যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এইখানে যে মুসলমানরা বাস করে তাদের অধিকাংশ সাফি। তারা কি? সাফি। তো সারা দুনিয়ার মুসলমান কোন না কোন মাজহাব মানে। আমি দেখাইলাম না, একদম পশ্চিম মাথায় মালিকি, তারপরে হাম্বলি, তারপরে হানাফি, আর পূর্ব দিকে সাফি। তাহলে মাজহাবের বাইরে কে আছে? এই ব্রিটিশের তৈরি কয়েকজন ছাড়া কেউ আছে? এই মাজহাবকে তারা বলতেছে যে মাজহাব মানলে মানুষ বেইমান হয়ে যায়, দা শেরেক বলে না। কথাগুলো বাতিল করে তাদের এক এক কথা সাংঘাতিক। তারা বলে যদি কেউ নবীজির রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায় তো তার ইমান নষ্ট হয়ে যাবে, অথচ অন্য সব মাজহাবে লিখছে এটা উত্তম। মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়েতেও যাইতে পারেন, আবার নবীজির রওজা জিয়ারত নিয়েতেও যাইতে পারেন। সবচেয়ে ভালো দূর নিয়ত করেন, উভয়টা নিয়ত করেন, আমি মসজিদে নববীতে নামাজও পড়ব, নবীজির রওজাও জিয়ারত করব, সব মাজহাবে জায়েজ। আর এই লোকগুলো কি করতেছে? নবীজির রওজা জিয়ারত নিয়েতে গেলে তার নাকি ইমান থাকবে না। এবং তারা বলে নবীজি কবরের মধ্যে লাশ পড়ে আছে, আমরা বলে হায়াতুন নবী।
আমরা কি বলি?
প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে নবীজির দরবারে উম্মতের আমল পেশ করা হয়। কার আমল দেখে নবীজি খুশি হন, কার আমল দেখে নবীজি কষ্ট পান, আমাদের আমল তো দেখানো হয়েছে। তো তিনি কি লাশ পড়ে আছেন না হায়াতুন নবী? আর তারা বলতেছে কি লাশ পড়ে আছে। তাদের প্রত্যেকটা কথা আমি বেশি বললাম না, প্রত্যেকটা কথাই আজ গভীর, আপনারাও শোনেন নাই, আপনাদের বাপদাদাও শোনেন নাই, এদের ধারে কাছেও যাবেন না, ধারে কাছেও যাবেন না। এমনকি আমরা যে কালেমা পড়ি, এই কালেমাও নাকি শেরেক, এইভাবে পড়লে নাকি শেরেক হবে। কিভাবে পড়তে হবে? ওরা বলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে পড়তে হবে, তা না হলে শেরেক। অথচ বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে আর মদিনার মসজিদের প্রত্যেকটা জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা হজে গেছেন দেখবেন মসজিদে হারামের গায়ে জায়গায় জায়গায় একটাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পরটায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং মদিনার মসজিদে যে বাতি লেখানো আছে, মূল মসজিদ যেটা, প্রত্যেকটা বাতির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শেরেক কিনা, তাদের ভাষা হলো আরবি, তারা বুঝলো না, এই বংশালের করার লোক বুঝলো? দাদার ভাষা হলো আরবি, তারা এটা লিখে রাখছে শেরেক হয় নাই, আর বংশালের করার লোক এরা কইতেছে যে এটা নাকি শেরেক, নাকি শেরেক নেই। এবং তারা আরো বলতেছে তিন তালাকে এক তালাক, তিন তালাকে ওদের কারো বউ কিন্তু সই নেই, এই জন্য ওদের মেয়েও বিবাহ করবেন না, কারণ তিন তালাক দিয়ে এক তালাক মনে করে ওই বউ নিয়ে সংসার করে, ওদের মেয়ের বিবাহ করবেন না। এবং ওরা বলে তারাবির নামাজ আট রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে চার দিন পড়ছিলেন তারাবি, কয়দিন? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাওয়াত, ওই চারো দিন বিশ রাকাত করে পড়ছিলেন। এরপরে পড়েন নাই কেন? নবীজি ভয় পেতেছিলেন যে আল্লাহ খুশি হয়ে এই নামাজটাকে ফরজ করে দিলে আমার উম্মতের জন্য কঠিন হবে। আল্লাহ খুশি হয়ে ফরজ করে দেয়, এখন তো নফল আছে, তো উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। এই ভয়তে তিনি আর পড়েন নাই, বলছিলেন যার সেই ঘরে পড়ে নাও। এরপরে আসলে আবু বকর সিদ্দিক, ওনার আমলটা ছিল ফেতনার যুগ, চতুর্দিক দিয়ে ফেতনা, ওদিক দিয়ে জাকাত দিবে না, ওদিক দিয়ে মিথ্যা নবী বেরোয়েছে, ওদিক দিয়ে ওরা কাফের হয়ে গেছে, নানান ফেতনা দমন করতে করতে ওনার দুই বছর গেছে গা। আবু বকর সিদ্দিকের পরে কে আসছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তৈরি মাঠ পাইলেন, উনি এই সমস্ত জিনিসগুলো খেয়াল করতে পারলেন, দেখেন কি মসজিদে নববীতে অসংখ্য জামাত, এখানে তিনজন, ওখানে চারজন, ওখানে সাতজন, ওখানে পাঁচজন, ওখানে নয়জন, এক মসজিদে অসংখ্য জামাত তারাবির। এত ভালো দেখা যায় না, একটা মসজিদে এত জামাত কেন? উনি সব লোকরে একসাথে করে নবীজি যাকে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় কারি টাইটেল দিচ্ছেন তাকে ইমাম বানায় জামাত চালু করে দিলেন বিশ রাকাত। সমস্ত জামাত ভাঙে কয় জামাত বানায় দিলেন? এক জামাত। এবং কার পিছনে? এই উম্মতের মধ্যে তিনি সবচেয়ে বড় কারি উবাই ইবনে কাব, তার পিছনে কয় রাকাত পড়তে করলেন? বিশ রাকাত। এটা ওনার সময় চালু ছিল, ওনার বারো বছর, ওনার পরে উসমান গনি রাজিয়াল্লাহ তাআলা তখনও চালু ছিল, হয়তো আলী রাজিয়াল্লাহ তাআলা তখনও চালু ছিল, আল্লাহ না করুক উনি ভুল করলে পরের খলিফারা ঠিক করতেন না? কেউ তো ঠিক করেনি। সবাই তো মেনে গেছে। আমার প্রশ্ন, যদি সত্যি আট টাকা হইতো তারাবি, তাহলে আজ ওমর যখন বিশ টাকা চালু করলেন, তাহলে লক্ষাধিক সাহাবের মধ্যে কেউ না কেউ প্রতিবাদ করবে না? সেই লোকটা দেখান আমাকে, সেই লোকটাকে, সেই লোকটাকে। ওমর কি কোনো বাঘ ছিল তো প্রতিবাদ করলে খেয়ে ফেলবে? কোন বাঘ ছিল নাকি? বরং একদিন জুমার সময় ওমর ফারুক বলছিলেন, আমি যদি সুন্নতের বরখেলাপ কোন সিদ্ধান্ত দেই তোমরা কি করবা? উম্মতের অবস্থা বুঝতে চাইছিলেন। একজন যুবক দাঁড়াই গেল, খাপের থেকে তলোয়ার বের করল, তলোয়ার বের করে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি সুন্নতের বরখেলাপ সিদ্ধান্ত দিলে এই তলোয়ার দিয়ে আপনাকে সিধা করে দিব, তলোয়ার দিয়ে আপনাকে সিধা করে দিব। উনি আল্লাহ শুক্রিয়া দেন, আল্লাহ তুমি আমার হিদায়তের জন্য লোক রাখছ, আমি কোন ভুল সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ কেউ গ্রহণ করবে না, আমি সেফ থাকলাম। আমার প্রশ্ন, যদি সত্যি আত্মঘাত হতো তো সাহাবায়েকরাম এই সুন্নতের সাথে কোন আপোষ করেন না? তারা আমি সত্যি আত্মঘাত হলে কোন সাহাবি বিশ্বাসঘাত মানতেন না, অথচ কোন সাহাবির থেকে আপনি দেখাইতে পারবেন না। আমি ৪২ বছর পড়াইতেছি, আমি ৪২ বছর মাদ্রাসায় পড়াইতেছি, লালবাগ পড়াইছি, মোহাম্মদিয়ায় পড়াইছি, এখন রহমানিয়ে আছি, বুখারী শরীফ পড়াই, আরো বিভিন্ন কিতাব পড়াইছি, কিন্তু কোন কিতাবে একটা হাদিস নেই যে একজন সাহাবি প্রতিবাদ করছিল, কেউ করে নাই। সবাই বিনা বক্তব্যে মেনে নিছে যে না বিশ টাকা ঠিক আছে। এখনো মক্কা মদিনায় কয় রাখা তার বিশ টাকা, ওইটাই ঠিক। কাজে এই নতুন যে ফেতনা, এই ফেতনায় কেউ কান দিবেন না, হ্যাঁ এদের ধোকায় কেউ পড়বেন না, এদেরকে কেউ সাপোর্ট করবেন না, এরা ইংরেজদের তৈরি একটা গুমরা দল, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতের মধ্যে বলা হয়েছে, কুল, হে আমার নবী আপনি ঘোষণা করে দেন, কি ঘোষণা করবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে ভালো করো। কে শিখাই দিছে, নবীজি নিজে না আল্লাহ? কোরআনের আয়াত না, আল্লাহ শিখাই দিছে, হে নবী আপনি ঘোষণা দেন, উম্মতের মধ্যে ঘোষণা দেন, তোমরা যে আল্লাহকে পাইতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে ফলো করো। হাদিস কে না, হাদিস তো রহিত হয়ে গেছে, সুন্নতকে ফলো করো, বুঝতেছেন? সত্যবিউনি, কি লাভ হবে সুন্নতকে ফলো করলে? কি লাভ হবে? আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। তুমি চাইছিলে কোনটা? আল্লাহকে মহব্বত করতে। হ্যাঁ, তুমি কি চাইছিলে? আল্লাহকে, ওটা তো হবেই, ওর থেকে বড় একটা হবে, কোনটা? আল্লাহ তোমাকে মহব্বত করবেন, সুন্নত অনুসরণ করলে স্বয়ং রব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, ওনার নমুনাকে যে কেউ গ্রহণ করে আল্লাহ তাকেও ভালোবাসেন। ভালোবাসার চাবিকাঠি মূল মন্ত্র হল নবীজির সুন্নত, কারণ নবীদিকে আল্লাহ সবচেয়ে মহব্বত করেন, এই নবীদিকে যে কেউ ফলো করবে আল্লাহ তাকেও কি করবেন? যেহেতু নবীজিকে ভালোবাসেন, নবীজির সুন্নত যা আমল করবে তাকে আল্লাহ ভালোবাসবেন। এই জন্য বলেন যে ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আপনি পীর সাহেবকে মহব্বত করেন, আর একটা হলো পীর সাহেব আপনাকে মহব্বত করে, কোনটা দামি? কোনটা দামি? পীর সাহেবকে তো সবাই মহব্বত করে, এর কতটুক দাম আছে? বিশ্বাম হুজুর যদি আপনাকে মহব্বত করে, আর আপনার বাড়ির রাস্তা দিয়ে কখনো যাওয়া হইলে অবশ্যই দুই মিনিটের জন্য বসে এক কাপ চা খেয়ে যায়, আপনার সাথে এত আন্তরিকতা যে আপনার বাড়ির রাস্তা দিয়ে উনি যদি কোথাও যায় তো এক মিনিটের জন্য হলো থামবেন উনি, এইটা বেশি দামি না? আমরা আল্লাহকে মহব্বত করতে চাইছিলাম, ওর থেকে বেশি দামি কোনটা? আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, প্রিয় পাত্র বানিয়ে নেবেন, কোথায়? দুনিয়াতে, কবরে, হাসরে। ইউহিব্বুকুমুল্লাহ, এটা আরবি গ্রামারের কথা, আরবি গ্রামারের কথা, আপনারা বুঝতে পারবেন না হয়তো। এটা মুজারের সিগা, মুজারের ভিতরে হুদুস ও তাজাদ্দুদ পাওয়া যায়। কি জিনিস হুদুস তাজাদ্দুদ? বারবার হওয়া। কি পাওয়া যায় এই শব্দের মধ্যে? কি অর্থ পাওয়া যায়? বারবার আল্লাহ বারবার তোমাকে মহব্বত করবেন, যেখানে আল্লাহর মহব্বতের দরকার সে দিকে মহব্বত করবেন, দুনিয়াতেও করবেন, কবরও করবেন, হাসরের ময়দানে করবেন। এই সব জায়গায় যদি আল্লাহ মহব্বত করে তাহলে আমি কি আটকা পড়ব? আমার আমল নামা ডাইনাতে আসবে না? আমার মিজান নামক দাড়ি পাল্লায় আমার ওজন ভারী হবে না? হবে না? মিজান নামক দাড়ি পাল্লায় আমার নেকির পাল্লা ভারী হবে না? আর আল্লাহ তোমাদের গোনা খাতাকে মাফ করে দিবেন। সুন্নত অনুযায়ী চলো, সুন্নতের বরকতে আল্লাহ তোমার গোনা খাতাকে মাফ করে দিবেন। তওবা করলে তো মাফ হয়, সুন্নতের বরকতে গোনা কি হয়ে যায়? তওবা ছাড়া মাফ হয়ে যায়। সুন্নতের বরকতে তওবা ছাড়াও আল্লাহ গোনা কি করেন? মাফ করে দেন। আল্লাহ তো গফুর, মাফ করনে আল্লাহ, আল্লাহ তো মেহরবানি করনে আল্লাহ। তাহলে তার জন্য তোমাকে প্রিয় পাত্র বানায় নেওয়া, তোমার গোনা খাতা মাফ করে দেওয়া তার জন্য কঠিন কিছু না, ঠিক না? তাহলে এই আয়াতে পাওয়া গেল নবীজির সুন্নত মানতে হবে, তবে উনি আমার সুন্নতকে অনুসরণ করো। পাওয়া গেল সুন্নত আর শরিয়ত এক কথা। 23 বছরে আমাদের জন্য যা কিছু রেখে গেছেন নবীজি, যা কিছু রেখে গেছেন ওটাকে শরিয়ত বলে, ওটাকে দীন ইসলাম বলে, ওটাকে সুন্নত বলে। সুন্নত শরিয়ত কি? একই জিনিস। এখন এই সুন্নত সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা, যা মাদ্রাসায় মৌলানা মুফতি হইলে জানা যায়, ওইটা হল ফরজে কিফায়া। সুন্নত সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। আর একটা পরিমাণ আছে সুন্নত সম্পর্কে, একটা পরিমাণ আছে ওইটুক জ্ঞান অর্জন করা ফরজে আইন। 5-6টা বিষয় আছে, ওইটুক পরিমাণ যদি জ্ঞান অর্জন করা হয় তাহলে কি হয়? ফরজে আইন। এলেমের একটা পরিমাণের নাম হল ফরজে আইন। ফরজে আইন কাকে বলে? যা সবার জন্য বাধ্যতামূলক। ফরজে কিফায়া কাকে বলে? যা সমাজের কিছু লোক করলে হয়ে গেল। জানাজা নামাজ পড়া কি? কিছু যদি পড়ে দেয় বাকিরা গোনামুক্ত হয়ে গেল না? কেউ পড়ল না তাহলে সবাই গোনাগার হয়ে গেল। মৌলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া। কিছু লোক মৌলানা মুক্তি হলে তাদের কাছে জিগায় জিগায় সবাই চলতে পারবে, কিন্তু একটা পরিমাণ আছে সবাইকে শিখতেই হবে। আল্লাহ ফরজ করে দিচ্ছেন, কি করছেন? ফাসআলু আলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন। নবীজি বলেন, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। এলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। এটা সহি হাদিস, আমাদের ইমাম আবু হানিফার কিতাবে এই হাদিসটা আসছে, একদম সহি হাদিস, সহি হাদিস। এখন শর্ট টাইমের মধ্যে ফরজায়েন এলেম কি এটাকে আমি বলবো না দোয়া করে দিব? তাহলে বলেন ফরজায়েন এলেম কি? এক নম্বর, শেরেক মুক্ত ইমান হাসিল করা। শেরেক মুক্ত, মাজারে মাজারে ঘুরলে তার ইমান আর শেরেক মুক্ত থাকবে না। মাজারে যারা ঘোরে, মাজারে পয়সা দেয়, মাজারে সিজদা করে, মাজারে মান্নত মানে, মাজারে সন্তান চায়, কি কি করে, সব শেরেক, সব শেরেক। নবীদিকে হাজির নাজির মনে করে, নবীদিকে নূরের তৈরি মনে করে, সব শেরেক, সব শেরেক। নবীদি হাজির নাজির যদি হয়তো আর গায়েব জানত, তাহলে খয়বারের ইহুদিরা বকরির মধ্যে বিষ মাখায় নবীদের খাওয়াইছিল কেমনে? খায় নাই, মুখে তো দিছিল। মুখে দেওয়ার পরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ফেলেন, এই বকরির গোশতের মধ্যে বিষ মিশানো হয়েছে, ফেলে দিছিলেন। কিন্তু কিছু বিষ তারপরও রয়ে গেছিল, যে কারণে তিনি মৃত্যু পর্যন্ত মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যেতেন, ওই বিষের কারণে অসুস্থ হয়ে যেতেন। তো তিনি যদি সত্যি গায়েব জানতেন, তাহলে বিষ মিশে খাওয়ানো যায় তো না? আগের তো বুঝতেন না, এগুলো সব সেরে কি কথা? এই জন্য মসজিদে মসজিদে ইমানের কিতাব থেকে তালিম হওয়া দরকার। ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, ইমানের তালিম হয় না কেন? ইমানের তালিম না হওয়ার কারণে এই কাদিয়ানি ফেতনা এর দেশে শুরু হয়েছে। কাদিয়ানি ফেতনা বোঝেন না, আর এক নবী খাড়া করছে। যদি ইমানের তালিম হইতো, ওখানে লেখা আছে যে আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না, তাহলে কাদিয়ানি আসতে পারত? গোলাম মোহাম্মদ কাদিয়ানির গ্রুপ আসতে পারত? ইমানের ক্ষেত্রে লেখা আছে যে নবীরা গায়েব জানে না, কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এরা হল, এরা হল রিজবি, এদের নাম হল রিজবি গ্রুপ, এরা বেদাতি। এদের হেডকোয়ার্টার আমাদের মোহাম্মদপুর, মোহাম্মদপুর, হ্যাঁ, তদরিয়া তৈয়বিয়া খবিসিয়া কি একটা মাদ্রাসা আছে না, এদের হেডকোয়ার্টার এখানে। আর আছে শাহজাহানপুর, একটা বেদাতি মসজিদ আছে এইখানে। তো কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া, কেউ ইমান আকিদার তালিম না থাকায় এই বেদাতিরা জায়গা পেয়ে গেছে। ইমানের কিতাবে লেখা আছে নবী রসুলগণ নিষ্পাপ, এটা যদি প্রত্যেকে জানত, তাহলে এই দেশে মওদুদী সাহেবের মতবাদ চলত না। মওদুদী সাহেব লিখছে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনায় কবিরা করাইছে। ইমানের কিতাবের তালিম হলে এই মতবাদ চলত না। এই জন্য এক নম্বর হল শেরেক মুক্ত ইমান। শেরেক মুক্ত ইমানের এত ফজিলত, যদি শেরেক মুক্ত ইমান কেউ দুনিয়াতে যাইতে পারে, সে একদিন না একদিন অবশ্যই বেসতে যাবে, অবশ্যই বেসতে যাবে, এবং তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। আর দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, এই দুনিয়ার মতো আর 10 গুণ, কয় গুণ হল? 11 গুণ। এই দুনিয়া সমান 5 কাঠা জায়গা পাইলে আপনি আসমানের চাঁদ পেয়ে যান, 5 কাঠা। আর সেখানে এত বড় জান্নাত আপনাকে দেওয়া হচ্ছে শুধু ইমানের বিনিময়ে। এই জন্য ইমানের কিতাবে তালিম করা এবং ইমানের কথাগুলো দিলের মধ্যে বসানোর জন্য দাওয়াতের লাইনে মেহনত করা খুবই জরুরি, খুবই জরুরি। 2 নম্বর বিষয় হল ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা। উজু, ফরজ গোসল, তায়াম্মুম, আজান ইকামত, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এগুলোকে কি বলে? ইবাদাত বলে। কি বলে? এইগুলো দুনিয়াতে আছে, আমরা করতেছি, কিন্তু পুরাপুরি সুন্নত নেই। এই চার আনাস, ছয় আনাস, আজানও সুন্নত নেই, ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। আজানও সুন্নত নেই, ইকামতও সুন্নত নেই, নামাজও সুন্নত নেই, বিয়ে শাদিতেও সুন্নত নেই, কাফন দাফনও সুন্নত নেই। নামাজে হাত তুলতে এইভাবে, আমার হাত কি দেখা যায়? কান বরাবর এই হাতের তালু কোন দিকে? এটা হল সুন্নত। কিন্তু তারা নামাজের প্রশিক্ষণ নেয় নেই, তারা তোলে কেমনি? সোয়ালের দিকে থাপড় মারতেছে। আবার কেউ আছে ওই যে ছোটকালে মক্তবে কান ধরে উঠাইতে বসাইছে, ওই অভ্যাস আর যায় না, তো নামাজের মধ্যে করছে। আবার যাতে মুন্সি টাইপের লোক তারা করে কেমনে দেখেন? সাপের ফড়ার মতো আঙ্গুল বাঁকা করার কথা সেজায় আছে, আঙ্গুল বাঁকা করার কথা সেজায়, পায়ের আঙ্গুল বাঁকা করার কথা আছে, হাত তোলার সময় আঙ্গুল বাঁকা করার কোন হাদিস নেই। আমি তো বললাম 42 বছর পড়াইতেছি, আমি ফতোয়ার কাজ করি, আমি বুখারি শরীফ পড়াই আপনাদের দোয়ায়, কোন হাদিস নেই, কেউ পাইলে দেখার আমাকে। এইভাবে হাত তুলতে হবে, প্রশিক্ষণ ছাড়া হবে। আবার হাত বাঁধতে হবে সরাসরি নাভির নিচে, আল্লাহু আকবার। কিন্তু প্রায় লোক কিন্তু সরাসরি বাঁধবে না, আগে হাত ধুলাই দেয়, আমার দিক চান এইভাবে করে, আল্লাহু আকবার, আগে ঝুলাই দেয়। তো সুন্নত থাকলো না, ঝুলাই দিয়ে সুন্নত তো বিতাড়িত করে দিলেন। আবার দুই পাও কেমনে থাকতে হবে? আমাদের দুই পাও একদম আঙ্গুলগুলো কেবলার দিকে, আমরা দেই দুই দিকে, এদের দুই দিকে দেই, ওই দুই দিকে কোন কেবলা আছে? এই হল নামাজের অবস্থা। পুরা নামাজ যদি বলি তো দেখবেন যে প্রায় জায়গায় ভুল, কারণ মাহফিলের বয়ান দ্বারা নামাজ ঠিক হবে না। নবীজিকে আল্লাহ নামাজ শিক্ষা দিছে লিকসারের মাধ্যমে না, আয়াত নাজেল করে না, জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠিয়ে নামাজের শিক্ষা দিছেন, হাতে কলমে, হাতে কলমে নামাজ শিক্ষা দিছেন। তা হাতে কলমে আসতে হবে, ইমাম সাহেবদের দায়িত্ব হাতে কলমে নামাজ শিক্ষা দেওয়া, বুঝছেন না? মোনাজাত দুনো হাত কাছাকাছি করে তুলতে হবে, তোলেন তো কাছাকাছি, এর বেশি ফাঁক করবেন না আর একদম মিলাইও দিবেন না, কাছাকাছি কাছাকাছি। হাতের তালু আসমানের দিকে, তালু কোন দিকে? মোনাজাত নামাজের অংশ না, তবে নামাজের পরে মোনাজাত কবুল হওয়ার ওয়াদা করা হয়েছে, সালামের পরে নামাজ শেষ হয়ে যায়। তো করবেন কিভাবে? এই দ্বিতীয় প্রস্তাব আছে না, আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক উনি বোঝানোর জন্য বলতেন, তোমাদের তিনটা বোতাম আছে, মাঝের বোতাম বরাবর হাত তোলো, তালু কোন দিকে? আসমানের দিকে, আর দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক। এলো সুন্নত তরিকা। কিন্তু এখন কি হয়েছে, কেউ আছে মিলাই দিচ্ছে, ঠিক কিনা? কেউ বড় করে ফাঁক করতেছে, হ্যাঁ, কেউ মুখের সামনে হবে বোতাম বরাবর ধরতেছে কোথায়? মুখের সামনে, কেউ এইভাবে চোখ বন্ধ করে ধরতেছে, আবার কেউ আছে নমস্কার এরকম মনারত করে, আবার কেউ আছে হাত এরা লম্বা করে দেয় মনারত করার সময়,
এরা লম্বা করতে।
আবার কেউ আছে
দড়ি পাকায়, মোনাজাত করার কি করে দড়ি পাকায়,
সব সুন্নতের খেলাফ, সব সুন্নতের খেলাফ। সুন্নত তো একটা, শুরু হবে আল্লাহর প্রশংসা নবীর দুরুদ দিয়ে, আমরা শুরু করি আল্লাহ আমিন দিয়ে, আমিন দিয়ে শুরু করার কোন হাদিস নেই, শেষ করার হাদিস আছে, তোমরা আমিন দিয়ে মোনাজাত শেষ করো। আমার লেখা নবীজির সুন্নতে রেফারেন্স দেওয়া আছে, আমার লেখা নবীজির সুন্নত আপনারা দেখছেন কারো কাছে আছে? তুমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, মিশকাত শরীফে হাদিস আছে। শুরু করতে হবে হামদ সালাত দ্বারা, শেষ করতে হবে কি দিয়ে? হামদ সালাত আমিন দ্বারা। শুরু দুই জিনিস দ্বারা, শেষ তিন জিনিস দ্বারা, হামদ সালাত। হামদ সালাতের জন্য এই আয়াত পড়তে পারেন, কোন আয়াত? সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين এই ভাবে শেষ করেন। আমাদের দেশে অনেক এলাকা শেষ করে হক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করে কি দেন অনেক জায়গায়। তো বলা হয়েছে এটা কোন হাদিসে আসছে ভাই? এইভাবে মোনাজাত শেষ করতে হবে, এটা আপনি কোন হাদিসে পাইলেন? নবীজি কি কোনদিন মোনাজাত করেন নাই? তো বেহাক্কা লা ইলাহা কয়ে শেষ করছে? তো আমাকে কেউ কেউ প্রশ্ন করছে, হুজুর সমস্যা কি? এটা তো একটা ভালো জিনিস, যে হাদিসে নাও এসে থাকে জিনিসটা তো ভালো। তা আমি তাকে বললাম, ঠিক আছে তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এখন পায়খানায় ঢুকতেছেন, তো দোয়া পড়লেন কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কেউ মানবে এটা পায়খানায় পড়ার ঢুকার দোয়া? পায়খানায় পড়ার দোয়া এটা? লা ইলাহা ইল্লাল্লাহ পায়খানায় পড়ার দোয়া? আরে প্রশ্ন করেন, অসুবিধা কি? জিনিস তো ভালো, খাটবে জিনিস তো ভালো, কিন্তু নবী দিয়ে আমল করে দেখাইতে হবে না? তো নামাজের এই অবস্থা, বিয়ে শাদী হইতে হিন্দুয়ানি তরিকায় এই যে শর্ত দেয়, আমার বরে শর্ত দেয়, আমার 200 লোকের খানা খাওয়াইতে হবে, আমার 300 লোকের খানা খাওয়াইতে হবে, শর্ত দেয় কিনা মেয়ের বাপের কাছে? এই দাওয়াত সম্পর্কে হাদিসে আসছে, দাখালা সারেকান ও খরাজা মুগীরন, যারা এরকম দাওয়াত খাইল চাই নিয়ে, এরা চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বেরোয় গেল, খাইলেন একক। তো প্রিয় নবীজি থেকে টাইটেল পাইলেন কয়টা? চোর ডাকাত। দরকার আছে এরকম খানা? খবরদার। এই জন্য বরযাত্রী 1000 লোক যাক, তাতে নিষেধ নেই, বিয়ে পড়াই দেওয়া হবে, সব চলে আসবে, মেয়ের বাপের উপরে চাপ সৃষ্টি করা যাবে না। মেয়ের বাপ তো 15-20 বছর ধরেই এই মেয়েটার পিছনে অনেক খরচ করছে, আর বিয়ের সময় মেয়ের বাপকে হালকা রাখা হয়েছে, ওখানে কোনো অলিমা টলিমা নেই কোনো, ওখানে কোনো অনুষ্ঠান থাকলে হাদিসের নাম পাওয়া যেত, অলিমা তো ছেলে খাওয়াবে, মোহর ছেলে দিবে, অলিমা কে খাওয়াবে? অলিমার বউ ভাত, আমরা অতি বাঙালি হয়ে গেছি, কেন বউ ভাত কর দরকার? কি অলিমা করলে কি অসুবিধা? আর মৃত্যু ব্যক্তিকে আগে বলা হয়তো মারহুম, এটা দোয়া, আল্লাহ তার উপর রহম নাজল করুক। আজকে শুরু করছে প্রয়াত, শুনলে এত মেজাজটা খারাপ হয়, কি আমরা কি হিন্দু হয়ে গেলাম না কি? কিসের প্রয়াত? হ্যাঁ না বলবো কেন? মরহুম করলে তো দোয়া হয় ওই মুর্দারের জন্য, প্রয়াত করলে কি দোয়া হয়? দোয়া হয়, তাহলে বলবো কেন শরীয়তের পরিভাষা কেন চেঞ্জ করি? এই জন্য অলিমা বলবো, বৌভাত বলবো না, পানি বলবো, জল বলবো না, পানি বলবো, জল বলবো না। জল কয় নাকি আমরা? তো হিন্দুয়ানি শব্দ তো বলি না আমরা। তো এই ধরনের শর্ত আজকাল করা হইতেছে, শর্ত করা হোক বা না হোক এই গ্যাদারিং সৃষ্টি করা না জায়েজ। বিয়েগুলো গলত তরিকা হইতেছে, অনেক নাজায়েজ দাবি দেওয়া করা হইতেছে। অপরদিকে জিন্দগির শেষ পর্ব কি কাফন দাফন না? ওটা ইবাদতের একটা পার্ট, আমাদের জন্য ইবাদত, ওইটাও কিন্তু নবীদের সুন্নত অনুযায়ী নেই। দুই নম্বর কি ছিল? ইবাদত বন্দেগি সুন্নত তরিকায়, তো কাফন দাফন সুন্নত তরিকায় নেই। যেমন এক নম্বরে বলা হয়েছে শর্ট টাইমে দাফন করো, মুর্দারের কবর জান্নাতের বাগান, যত তাড়াতাড়ি দাফন করবা সে জান্নাতে চলে গেল, যত তাড়াতাড়ি দাফন করবা সে কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। আপনি ফ্রিজিং করে রেখে দিলেন, ফ্রিজিং করে আলু রাখা যায়, পটল রাখা যায়, মানুষ ফ্রিজ করতেছে কেন? কি তরিকা? কাফন তাফনের মধ্যে যার যার দেখার দেখে নেবে, আলাদা দেখানোর কোন সময় দেওয়া হবে না। লাশ এক জেলার থেকে আর এক জেলায় নেয়, আমেরিকা থেকে বাংলাদেশে আনে, এগুলো নাজায়েজ কাজ, আনতে সময় লাগে না? অতক্ষণ সে জান্নাত থেকে মাহরুম হলো না? আপনার বাপ হইতে পারে, মা হইতে পারে, বিবি হইতে পারে, মালিকানা আপনার না আল্লাহ, আল্লাহ তো অনুমতি দেয় নাই। নবীজি বলেন লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন তাহাদাসা বাইনা যাহরানা আহলিহি। এই জন্য ফতোয়ার কিতাবে লিখছে জুমার নামাজের আগে দাফন করে যদি জুমার নামাজ ধরা যায় তো জুমার নামাজ হওয়ার পরে জানাজা হবে, এই কথা বলে দেরি করা না জায়েজ। জুমার নামাজের আগে, কথাটা বুঝেন ভালো করে, জুমার নামাজের আগে দাফন করে জুমার নামাজ পাওয়া যাবে, এই যদি অবস্থা হয় তাহলে আগে দাফন করে আসতে হবে। নামাজের পরে জানাজা হবে তারপর দাফন করবেন, এই কথা বলে যে দেরি করবেন, এই দেরি করা না জায়েজ। দেরি কেন করতেছেন? ফায়দা কি? দোয়া দোয়া লাশ না থাকলেও করা যাবে, এই লাশ না থাকলেও কি করা যাবে? এরকম সব দোয়া করতে হবে, আল্লাহ অমুক আব্দুল খালেক, হাজী আব্দুল খালেক মারা গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বুঝবে না, লাশ দেখাই করে আল্লাহ এই লোকের জন্য দোয়া করতেছে, এইভাবে আল্লাহরে বলতে হবে? এই জন্য দোয়া হবে কিন্তু দাফন আগে হয়ে যাবে, তিন চার ঘন্টার মধ্যে দাফন হয়ে যাবে। কাজ ভাগ করতে হয়, তুমি কবর খুঁজতে যাও, তুমি এলান করো অমুক অমুক সময় জানাজা হবে, তুমি পানি গরম করো, তুমি দাফন নিয়ে আসো, কাজ ভাগ করে দিতে হয়, ঝটপট হয়ে যায়, এটা তরিকা। এমনকি কিতাবে লিখছে জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ, কেন? কবরে রাখতে দেরি হয়ে যাবে, অথচ জানাজার পরে চেহারা দেখাইতে বেশি টাইম লাগে, দশ বিশ মিনিট লাগে, বেশি টাইম লাগে, এইটুক পর্যন্ত অনুমতি দেওয়া হয় নাই। সেখানে আপনার বাপ আপনার দাদা সকালে মরে গেল, আপনি জুমার পরে জানাজা দিচ্ছেন, আট ঘন্টা দেরি করলেন, যেন বিশ মিনিট অনুমতি দেওয়া হয় নাই দেরি করার, আট ঘন্টা দেরি করলেন, আপনি কি কৈফিয়ত দিবেন আল্লাহর কাছে? আর ওই মাইয়াত কি কৈফিয়ত দিবে? সে কেন অস্কিয়াত করে যায় নাই? আর একটা ভুল হয়, মাইয়াতকে কবরে রাখতে হয় ডাইন কাতে, হোল বডি কিবলার দিক থাকবে, শুধু চেহারা না, পুরা বডি কোন দিক থাকবে? কিবলার দিক থাকবে, পুরা বডি। জীবিত মানুষ যেভাবে শোয় ডাইন কাতে ওইভাবে শোয়াইতে হবে। কবর খোদার তরিকা শিখতে হবে, আমার কিতাবে কবর খোদার তরিকা লেখা আছে, কবর খোদার তরিকা, দাফন করার তরিকা, আমার একটা কিতাব আছে জীবনের শেষ দিন, এই বইতে আমি এসব মাসলা লিখছি। আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখলাম, বলি না মুখে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু যে তরিকায় রাখি ওটা কি রসুলের তরিকা না আমাদের বানানো তরিকা? আমাদের বানানো তরিকা, রসুলের তরিকা তো ডাইন কাতে শোয়াও, ডাইন কাতে শোয়াও, যাতে মুনকার নকের আসে বুঝতে পারে যে এই লোক নবীজির সুন্নতের উপর ছিল, তা শোয়া দেখে বোঝা যাচ্ছে, এবং এই লোক তার ছেলে পেলেকে মাদ্রাসায় পড়াইছে সুন্নত শিখায় আসছে, তা না হলে এই সুন্নত তরিকায় সে কবরে শুইতে পারত না। ছেলে পেলেকে সুন্নত না শিখাইলে সে সুন্নত তরিকায় কবরে শুইতে পারত না, ঠিক কিনা? যদি মুনকান্নকে সুন্নত তরিকায় শোয়া দেখে খুব মহাব্বতের সাথে সওয়াল করে চলে যাবে। আজ দেখে গলত তরিকায় চিত হয়ে শোয়া কি বুঝবে? এই লোক সুন্নত মানে নাই, ছেলে পেলেকেও মাদ্রাসায় দেয় নাই, সুন্নত শিখায় নাই, তখন ভয়ানক আকৃতিতে আসবে, ভয়ানক শাস্তি দিয়ে সওয়াল করবে। আল্লাহ রহম করুক আমাদের সওয়াল যককে সহজ করে দিন। কিভাবে সহায়তা হবে? ডান কাতে। আরেকটা ভুল হল আমরা মুর্দারের জন্য যে খতম পড়ি এই খতমটা অনেক সময় টাকা দেয় কিনা, খতম পড়না লাগে টাকা দেয় কিনা, এটা না জায়েজ। ফত আনেন, ইনিও বসে আছেন মুফতি মুহাদ্দিস, ফত আনেন। দুনিয়ার জন্য খতম পড়াইলে টাকা দেওয়া যায়, আমি অসুস্থ আল্লাহ আমাকে সুস্থ করে দিক, আমার দোকানটা ভালো যাইতেছে না একটু আয় বরকত বেশি হোক, এটা খতম পড়াই দিলেন। এইখানে পয়সা নেওয়া জায়েজ, দেওয়াও জায়েজ, কিন্তু বাপ মাকে সব পোষাইবেন দেখি দুনিয়া না আখেরাত? আখেরাত। এইখানে পয়সা দেওয়াও হারাম নেওয়াও হারাম। ফত স্বামীতে লিখছে মুর্দারের কোন সব হবে না, কারণ প্রথম যে খতম পড়ে ও সব পায়, পরে যার জন্য বক্সে দেয় সে সব পায়, তো বিনিময় নেওয়ার কারণে ওর নিজের সব ক্যান্সেল হয়ে গেল। এখন সে কান্নাকাটি করে আপনার বাপ মা রুহে বক্সে দিল, কি বক্সে দিল? ওর কাছে আছে কিছু? ওর তো ওরটা তো নষ্ট হয়ে গেছে, ওর সব তো ক্যান্সেল হয়ে গেছে, কি দিল? প্রত্যেক বছর এইভাবে আমরা বাপ মাকে ধোকা দিচ্ছি, মনে করতেছে অনেক কিছু করলাম, কিছুই করলাম না। এই কাজ করবেন না, মাদ্রাসায় বলে দিবেন, এটা আল্লাহর হস্তে পড়ে দিবেন, মাদ্রাসায় হেফজখানে ডেলি খতম হয়, এটা বলে দিবেন, এক পয়সাও নেবেন না, পয়সা দিতে মনে চায় রশিদ কেটে আলাদা ভাবে দেন, ওই খতমের বিনিময় না, তা আলাদা মাদ্রাসা পাবে, ওটা পড়নেওয়ালা পাবে না, মাদ্রাসায় জমা হবে। আমার কথা বুঝতেছেন? এই ভুলগুলো ঠিক করার জন্যই মাহফিল এবং মাদ্রাসার দায়িত্ব মাঝে মধ্যে আপনাদেরকে ডেকে ফরজ এলেমটুক শিখাই দেওয়া, প্রত্যেক মাদ্রাসাওয়ালাদের দায়িত্ব। শুধু ছাত্র ছাত্রী পড়াবে না, ছেলে মেয়ে পড়াবে না, যারা চান্দা দেয় মাদ্রাসাকে ভালোবাসে মাদ্রাসাকে সমর্থন করে তাদেরকেও সবক দিবে, সেই সবক দেওয়ার জন্য এই ওয়াজ মাহফিল। বুঝছেন আমার কথা? এখানে কালেকশন করা মূল উদ্দেশ্য না, কেউ দিলে দিবেন, রশিদ নিয়ে কোথাও লোক বসে থাকে কেউ দিলে দেয়, কিন্তু ওটার জন্য ডাকা হয় নাই, লেখা হয় নাই বিরাট কালেকশন মাহফিল, লেখা হয়েছে ওয়াজ মাহফিল, ওয়াজ শোনানো হয়েছে। আমাদের এই কমিন হিসাবে মানহাবা দিয়ে পকেট খালি করা হয় না, বলে দেওয়া হয় অমুকখানে রশিদ নিয়ে বসে আছে, যারা দিতে চান দিবেন, কিন্তু এর জন্য আলাদা বক্তা না হয় না, সময় নষ্ট করা হয় না। মুর্দারের ব্যাপারে আরেকটা ভুল বয়ান করে এই পর্ব শেষ। আরেকটা ভুল কি? শরীয়তের মশলা হল কারো এন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে দাফন করা, না শর্ট টাইমে ফারায়েজ বের করে সবাইকে অংশ বুঝাই দেওয়া, তার বিবি এত পাবে, ছেলে এত পাবে, মেয়ে এত পাবে, শর্ট টাইমে সপ্তাহ দশ দিনের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে। এটা হল মাসলা। তা না হলে একজনের হক আর একজনের নষ্ট করবে। হুকুক লিবাদ এরকম গুনা, এটা আল্লাহ মাফ করবেন না, জানাই দিচ্ছে। হুকুক লিবাদ বান্দার হক আমি মাওলা মাফ করব না। এই জন্য শর্ট টাইমে ফরায়েজ বের করে বুঝাই দিতে হবে। এখানে অনেক ভাই আমরা এমন আছি যাদের আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, আছি কিনা, আছি কিনা, আমার আব্বা চলে গেছেন, কিন্তু আমরা কি সপ্তাহ দশ দিনের মধ্যে ফরায়েজ বের করে সবাইকে হিসাব বুঝাই দিছি, অংশ বুঝাই দিছি? তাহলে আমাদের অশুনে কি ফায়দা হলো? যদি আমলের ইসলাম না হয়, হুকুক লিবাদ রক্ষা করতে না পারি, তাহলে সারা জীবন অ শুনলাম, সারা জীবন তবলিগ করলাম, সারা জীবন কিতাব পড়লাম, কি ফায়দা হলো? আমার আমল গলত, আমি আরেকজনের হক নষ্ট করছি। মাহফিল কিস্তা কাহিনীর জন্য না, আমল সংশোধন করার জন্য, ইসলাহী মাহফিল এগুলো। বিশেষ করে কারোর মারা যাওয়ার সময় যদি নাবালেক ছেলে বা মেয়ে থাকে, একে শরীয়তের পরিভাষায় বলে এতিম। কি বলে? এতিম। যদি ফরায়েজ বের করে তার অংশ সংরক্ষণ না করা হয়, তার অংশ দিয়ে তাকে লালন পালন করা হবে, আপনার অংশ কিছু তার দিকে যাক, অর্থাৎ যেন আপনার দিকে না আস, খেয়াল রাখতে হবে। এটা যদি না করা হয়, হজ বড় না করে মিলাই দেওয়া হয়, তাহলে দেখা যায় ওই এতিমের মাল তার মা খাইতেছে, ওই এতিমের মাল তার ভাই বোনেরা খাইতেছে, ওই এতিমের মাল আত্মীয়রা বেড়াইতে আসছে তারা খাইতেছে, ওই এতিমের মাল কিছু হুজুর দাওয়াত করছে তারা খাইছে, হয় কি না? অথচ এতিমের মাল খাওয়া আর দোজকের আগুন পেটে ভরা এক কথা। এতিমের মাল খাওয়া আর দোজখের আগুন পেটে ভরা এক কথা কোরআনের আয়াত শুনে রাখেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নার মানে কি? বুতুন মানে কি? এতিমের মাল যারা খায় তারা দোজখের আগুন দিয়ে পেট বোঝাই করতেছে, কবরে গেলেই এই আগুন তাকে ঘেরাও করে ফেলবে। এই জন্য ভাই যারা আমরা এতদিন এই ভুলটা করে আসছি, তারা আমরা আর দেরি না করে বাড়ি ফিরে যায়, দু চার দিনের মধ্যে সব ভাই ব্রাদারকে ডেকে ফরায়েজ বের করে প্রত্যেককে বুঝাই দেই, আর এতদিন দেই নাই এর জন্য ওদের কাছে মাফ চাই নেই। এই দায়িত্বটা মূলত বড় ভাইয়ের উপরে পড়ে, মায়ের উপরে পড়ে, বেশিরভাগ দায়িত্ব তাদের উপরে, বাকি সবার উপরে দায়িত্ব। এই ভুল ঠিক করাই কিন্তু মাহফিলের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলো না, শেষ করে দেব বাকি তিনটা, তো সংক্ষেপে বলে দেই, দুটো হয়ে গেল, শেরেক মুক্ত ঈমান আর কি হয়েছে, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায়। তিন নম্বর হলো আয় রোজগার হালাল ভাবে হইতে হবে। ব্যবসা করেন, ব্যবসার মশলা দেখেন ব্যস্ত যাওয়ার মশলা, চাকরি করেন, চাকরির মশলা জানেন, ক্ষেত খামার করেন, ক্ষেত খামারের মশলা জানেন। অনেক লোক জমিন বন্ধক রেখে যতদিন টাকা না দিবে ফসল খায়, খায় কিনা? এটা সুদ খাওয়া হয়, বন্ধক জায়েজ। টাকা ঋণ দিলেন, যে দলিলটা আপনি রেখে দিলেন এটুক জায়েজ। আপনার টাকার প্রত্যেক দিন বিশ গুণ সব দেওয়া হবে, দান করলে দশ গুণ আর কর্জ দিলে বিশ গুণ সব হবে, কিন্তু জমি খাবেন টাকা দেওয়া পর্যন্ত, এটা সুদ খাওয়া। অথচ যারা ধনী হয়েছে খবর নিলে দেখা যায় গ্রাম দেশে এইভাবে ধনী হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখনো পর্যন্ত পরিপূর্ণ ইসলামী ব্যাংক বাংলাদেশে কায়েম হয় নাই, আংশিক এটা লাভকে হালাল মনে করবেন না। কোন ষোল আনা ইসলামী ব্যাংক বিমা কায়েম হয়নি। আমাদের দেশের শেয়ার বাজার আছে, শেয়ার বাজার শরীয়তসম্মত হইতে পারে, কিন্তু আমাদের দেশে যে বাজার শরীয়তসম্মত ভাবে চালানো হয় না। তারা মশলাও জানে না কিভাবে শেয়ার বেচানা করলে শরীয়ত মতো হবে। ওই বাজারে যারা চাকুরি করে তারাও জানে না, যারা শেয়ার কেনে তারাও জানে না। এখন যে শেয়ার মার্কেট আছে এটা কিন্তু জুয়া। এটা কি জুয়া? আর বিমাটা ওটাও কিন্তু জুয়া, জুয়া। রিজিক হালাল রাখতে গেলে এগুলো খেয়াল করতে হবে। কোন সময় ভুয়া ছুটি নেবেন না, ভুয়া ছুটি। অনেকে যায় কক্সবাজার বেড়াইতে, আসে অফিসে দেয় কি মেডিকেল সার্টিফিকেট, আমি 3 দিন অসুস্থ ছিলাম। 3 দিনের বেতন হালাল হবে? আল্লাহ। তো 3 নম্বর, এটা আয় রোজগার হালাল রাখতে হবে। মাওলানা থানবী একজনের খেলাফত কেটে দিলেন, খলিফা, অনেক সাধনা করছে। কি জন্য? তার 7-8টা বাচ্চা ছিল। কথায় কথায় জিজ্ঞেস করলেন, এই বাচ্চার টিকিট কাটছিলে? কাটছিলাম। ফুল না হাফ? হাফ। ওর বয়স কত? ওর বয়স 14 বছর। তো মাওলানা থানবী বললেন যে রেল লয়ের আইনে লেখা আছে 12 বছরের বেশি হলে ওইসব বাচ্চাদের ফুল টিকিট করতে হবে। তো তোমার ছেলের বয়স 14 বছর, 2 বছর বেশি, তাহলে হাফ টিকিট কিনলে কেন? ওই খলিফা সাহেব জবাব দিচ্ছে, আসলে ছেলেটা বাড়ে নাই, ওরা দেখছে 8 বছর মতো দেখা যায়, এই জন্য হাফ টিকিট কিনছে। মাওলানা থানবী জিজ্ঞেস করলে, তুমি এই ব্যাখ্যা পাইলে কোথায়? রেলওয়ের কোন খাতায় এই ব্যাখ্যা আছে? কোন ছেলে যদি দেখতে না পারে এখানে হাফ টিকিট করা যাবে, পাইলে কোথায়? তুমি শরীয়তের কিছুই বুঝো নাই, তোমার খেলাফত আমি কেটে দিলাম। খেলাফত কাটা গেছে হাফ টিকিট করার কারণে, আর আমরা তো টিকিটই করি না। হ্যাঁ, কোন এলাকার লোক শুনছে টিকিটই করে না, ওই যে গফরগাঁওর দিকে কোন এলাকার লোকজন নাকি আছে, এরা রেলগাড়িতে টিকিটই করে না। আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবে? এদের কেউ করে থাকেন তো বাঁচার উপায় কি? এখন কিছু টিকিট কেনেন। হ্যাঁ, কিনে রেলগাড়িতে না চড়ে ওই টিকিট গুলো ছিঁড়ে ফেলে দেন। যদি কেউ এরকম করে থাকেন, কোন গাড়িতে চড়ছেন, কিছু চড়ছেন, যে কোন কারণে হোক ভাড়া দেওয়া হয় নাই, তাহলে এখন কি করতে হবে? ওদের টিকিট কিনে, ওই পরিমাণ টাকার টিকিট কিনে ছিঁড়ে ফেলতে হবে। আর যে ব্যক্তি মালিকানা হয় তাদেরকে পৌঁছাই দিতে হবে, বা তার ওয়ারিশকে। তাদেরকেও পাওয়া গেল না, ওয়ারিশও পাওয়া গেল না, তো এটাকে দান করতে হবে মূল মালিককে সব পৌঁছানোর নিয়েছে। মূল মালিককে সব পৌঁছানো নিয়েছে। এবং বিবিকে মোহর দিতে হবে। আমরা কিন্তু বিবিকে মোহর দেই না। বিবিকে মোহর না দিলে আল্লাহর খাতায় তারা ঋণ খেলাপি হয়ে গেছে। কি হয়েছে? ঋণ খেলাপি, বাঁচতে পারবে না। হাদিসে আসছে, যারা বড় বড় মোহর বাঁধে অথচ দেওয়ার নিয়ত নেই, সমাজ রক্ষার জন্য বাঁধে, তারা বিবির কাছে তো যাবে, মেলামেশা করবে, কিন্তু হাসরের ময়দানে জিনাকারীদের কাতারে উঠবে। এর জন্য কি করতে হবে? স্ত্রীকে একবারে না পারেন, কিস্তিতে কিস্তিতে হোক মোহর দিতে হবে। মাপ চাইলে হবে না, ওটা লৌকিকতা। মাপ চাইলে চাপে পড়ে তারা মাপ করে দেয়, ওতে মাপ হয় না। এদের মাপ চাবেন না, কিস্তিতে কিস্তিতে দিতে থাকেন, তাহলে আপনার রিজিক হালাল থাকলো। তাহলে 3 নম্বর কি? রিজিক কি থাকতে হবে? হালাল থাকতে হবে। রিজিক হালাল রক্ত যদি হয়, ওইটা কলবের মধ্যে যায়, ওই কলবে নেক কাজের আগ্রহ সৃষ্টি হয়। আর যদি হারাম রক্ত হয়, আয় উপার্জন হারাম হয়, হারাম রক্ত হয়, হারাম রক্ত কলবের মধ্যে দৌড়ায়, তখন কল্পের মধ্যে গোনাহের চিন্তা হয়, খালি জিনা করার চিন্তা হয়, আর টেলিভিশন দেখার চিন্তা হয়, নেক কাজের কোন চিন্তা আসে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চার নম্বর হল বান্দার হক। চার নম্বর কি? বান্দার হক। বাপ মা বেঁচে থাকলে সাতটা হক, মরে গেলে আর সাতটা হক, কটা হলো? এই চারটা হক হ্যাঁ হুজুর থেকে জেনে নেবেন বা লিখিত পর্চা নিয়ে নেবেন, নিয়ে পর্চাকে ঘরে লটকায় রাখবেন, তাতে আপনিও জানেন আপনার ছেলেপেলেও জানে। আপনি যদি আপনার বাপমার হক আদায় না করেন তাহলে আপনার ছেলে মেয়ে আপনার হক কিভাবে আদায় করবে? সম্ভব? অথচ বাপমা আল্লাহ রসুলের পরে সবচেয়ে বড় হক হল বাপমায়ের। আল্লাহ রসুলের পরে দুনিয়াতে সবচেয়ে বড় হক কার? বাপমায়ের। তাদের দিকে একবার মহাব্বতের দৃষ্টিতে তাকাইলে একটা কবুল হজের সব হয়। ওমরে ফারুক জিজ্ঞেস করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মহাব্বতের সাথে একদিনে একশো বার তাকাই তাহলে আল্লাহ কি আমাকে একদিনে একশো হজের সব দিবেন? নবীজি বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে একশো হাজার সব দান করবে। মহাব্বতের দৃষ্টিতে তাকাইতে হবে, রাগের দৃষ্টিতে তাকাইলে যদি সে মাফ চায় না নেয়। হাদিসে একটা ঘটনা আছে, একজন সাহাবী সে বেঈমান হয়ে মারা যাইতেছিল, মায়ের সাথে তার ব্যবহার ঠিক ছিল না। পরে নবীদের একটা হেকমত করার পরে ওই মা খুশি হয়ে গেছে, তার মুখ দিয়ে কলেমা আসতেছিল না। ফকি আবুল্লাহ সামারকান্দি তাম্বিহুল গাফিলিনে এই হাদিসটা আনছে, তার মুখ দিয়ে কলেমা আসতেছিল না। হযরত বেলাল ছুটে আসছে নবীজির কাছে, হুজুর কি করব, সবাই পড়াইতে দে, পড়তে পারে না। বল ওর বাপ মা কেউ আছে? তো মা আছে। নিয়ে আস। জিজ্ঞেস করলো, বুড়ি তোমার ছেলে কেমন ছিল? হ্যাঁ খুব নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। আরে বুড়ি এইগুলো জিজ্ঞেস করি নাই, তোমার সাথে তার ব্যবহার কেমন ছিল এটা কও। আর কয় না, কয়টা কইতে হবে বলো? বললো, হুজুর আমি অসন্তোষ ছিলাম, কেন আমার কথার কোনো গুরুত্ব দিত না, ওর বউ যা কইত ওইটাই মানত, আমার কথার কোনো পাত্তা ছিল না। তখন নবীজি একটা হেকমত করলেন, বলেন ও তো ইমান নিয়ে যেতে পারবে না, তো আমি ওকে আগুনে পোড়াই দিতে চাইছি, লাকড়ি এনে আগুনে পোড়াই দিতে চাইছি, তুমি কি বলো? বুড়ি কাঁদতে আরম্ভ করছে, কি বলেন, আমাকে কষ্ট দিছে ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে আপনি পোড়াই দিবেন তা আমি মা হয় কিভাবে বরদাস্ত করব? তাহলে তুমি অন্তর থেকে ওকে মাফ করে দাও। বুড়ি বলে, ঠিক আছে হুজুর, আমি অন্তর থেকে ওকে মাফ করে দিলাম। নবীদেব বেলালকে বলেন, যাও এখন যাই দেখো। বেলাল দৌড়ে গেল, এখনো তার কাছে পৌঁছে নাই, গেটে বসছে, ওখান থেকে কানে আওয়াজ আসলো, উনি জোরে জোরে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপমাকে কষ্ট দিলে সে ইমান নিয়ে মরতে পারবে না। আবাওয়াকা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপমা হয় তোমার জন্য জান্নাত হবে, না হয় তোমার জন্য দোজখ হবে। আমি হকগুলো বলতে পারলাম না, এটা বলতে তো এক ঘন্টা লাগবে, এই জন্য আমি হুজুরের রেফারেন্স দিলাম, ওনার কাছ থেকে হ্যাঁ লিখিত কাগজ নেবেন, উনি দরকার হয় আমার মাঝখান থেকে নিয়ে আসবেন। আর আমার লেখা কোন কিতাবে? আমাল সুন্নাহ, আমাল সুন্নাহ কিতাবেও এই চোদ্দটা হক লেখা আছে, এই কিতাব থেকে আপনারা দেখে নিতে পারেন। স্ত্রীরও হক আছে, তাকে পর্দায় রাখতে হবে, তাকে মশলা মাসায়েল সুন্নত শিক্ষা দিতে হবে। আমরা শুধু খানা পিনা দেই, বাসস্থান দেই, কাপড় চোপড় দেই, শেষ হবে না। আপনি পর্দায় রাখছেন কিনা, দিন শিক্ষা দিচ্ছেন কিনা, এটা হলো বড় হক। ঠিক সন্তানেরও হক আছে, তাকে লন্ডন থেকে ডিগ্রি আনলে হক আদায় হবে না, অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনলে হবে না, তাকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, তাকে মুসলমান বানাইতে হবে, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার। কোরআনের এক আয়াতে আসছে, মুফতি শফি সাহেব তফসির করছেন, যারা ছেলে পেলেকে কোরআন শিক্ষা থেকে মারুম করল, তারা ছেলে পেলেকে নিজ হাতে হত্যা করে দিল, কতল করে দিল। আটপাড়ায় ওই আয়াতে তফসির দেখেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। মাদ্রাসায় পড়লে কি খাবে, কি খাবে, এই ডরে মাদ্রাসায় পড়ায় নাই। তুমি নিজেই হত্যা করলা, এই হত্যার বদলা ওই ছেলে কিয়ামতের ময়দানে তোমার থেকে নেবে, নেবে না, বলবো ওই বাপ মাকে নিয়ে আসো আল্লাহ, পায়ের নিচে পাড়ায় তারপরে দোজকে যাব, এবং ওই বাপ মার আজাবকে ডবল করে দাও, কারণ তারাই আমাকে ছোটকালে কোরআন সুন্নাহর লাইন থেকে মাহরুম করে দিছিল, বঞ্চিত করে দিছিল। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ফালআনহুম লানান কাবীরা। এর প্রত্যেকে চিন্তা করি, আমার ছেলে মেয়ে আমার মৃত্যুর সময় আমার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারবে কিনা। ব্যারিস্টার বানায় আনলেন, ওই ব্যারিস্টারের বই খুলে বসলে আপনার মৃত্যুর সময় কোন লাভ হবে না। আল্লাহকে আইন দেখাইলে কোনো লাভ হবে, আমার বাপ এ ধারায় মাপ পাওয়ার যোগ্য, এটা আল্লাহরে কইতে কোনো লাভ হবে, ওইসব ধারা ইংরেজের ধারা আল্লাহর সাথে চলবে, চলবে না। আপনার ছেলে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে কিনা, আপনার ছেলে আপনাকে কালেমার তালকিন শিক্ষা দিতে পারে কিনা, আপনার ছেলে আপনার জানাজায় ইমামতি করতে পারে কিনা, এটা আগে করেন। এর জন্য এই কওমি মাদ্রাসা, ছেলে মেয়েকে এই কওমি মাদ্রাসায় দিয়ে এইভাবে যোগ্য করতে হবে, যাতে দুনিয়া তো আমাদের খেদমত করতে পারে, মরে গেল সৎকার জারিয়া হয়, আর হাসরের ময়দানে তারা যে জান্নাতে থাকবে, পড়ো আর চলো, তাদেরকে বলা হবে পড়ো আর চলো। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল কোরআনের মধ্যে একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা হাফেজ আলেমকে জান্নাতের যে উচ্চ মাকাম দান করবেন, তার মূর্খ বাপমাকেও ওই মাকাম দান করবেন। কাজে ছেলে পেলেকে এমন ভাবে তৈরি করতে হবে, দুনিয়া তো সেবা করবে, কবরে গেলে কি হবে, সৎকায় জারিয়া, ও কোরআন তেলাওয়াত করবে না, ও মানুষকে দাওয়াত দেবে না, ও মানুষকে ওয়াজ করবে না, ছাত্রদের পড়াইবে না, যত সব হবে এক একদিন পুরা সব কবরে আপনার আমলনামায় যোগ হবে। এরকম দু চারটে ছেলে পেলে যদি আপনি রেখে দিতে পারেন, ছেলে মেয়ে যাদেরকে দিন শিখাইছেন, তাহলে প্রত্যেক দিন আপনার নেকি বাড়তে থাকবে না, এবং হাসরের ময়দানে মরার সময় হয়তো আপনার নেকি কম ছিল, গুনাহ বেশি ছিল, কিন্তু এই যে ছেলে পেলেন নেকি যোগ হয়েছে, এতে হাসরের ময়দানে দেখা যাবে আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আপনাকে জান্নাতে দিতে হবে, আপনার গুনাহগুলো আল্লাহ নিজ দয়া মাফ করে, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, নিজ দয়ায় গুনাহগুলো মাফ করে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। ফেরেশতারা রিসেপশন করে নিয়ে যাবে, আপনার আলেম ছেলে মেয়ে যে জান্নাত পাবে আপনি ওই জান্নাত পাবেন। আর যদি দিন শিক্ষা না দেন, দুনিয়া তো আপনার কদর বুঝবে না, কদর বুঝবে না, আর তারা যত গুনাহ করবে কবরে আপনার আমলনামায় গুনাহ বাড়বে। প্রত্যেক দিন কি বাড়বে, কি বাড়বে? তারা সিনেমা দেখতেছে, টেলিভিশন দেখতেছে, তাদের গোনা তাদের থাকতেছে, কিন্তু ওই বরাবর গোনা কবরে আপনার আমলনামায় যোগ হইতেছে। তাতে হাসরের ময়দানে দেখা যাবে আপনার গোনার পাল্লা ভারী হয়ে গেছে। তফসিরে কাবীরের মধ্যে লিখছে, এক লোক জোয়ান বয়সে মারা যাইতেছিল, ইবাদত বন্দেগি করত না সে। তখন বলল কি করা যায়, আমি তো খেয়াল করি নাই, মনে করছিলাম বুড়া বয়সে করব, এখন তো মারা যাইতেছে। তখন স্ত্রীকে বলল, আমি একটা কথা বলে গেলে তুমি রক্ষা করবা কিনা? স্ত্রী বলল, অবশ্যই আমি রক্ষা করব। বলল, তোমার পেটে সন্তান আছে আমার, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন পড়ার উপযুক্ত হয় একে স্কুল কলেজে না, একে আল্লাহর কালাম শিক্ষা করার জন্য মক্তবে পাঠাইবা। এটা আমার শেষ নসিহত, শেষ ওসিয়ত। ও মারা গেছে, ও তো আমল নেই, কিচ্ছু আমল নেই, কবরে আজাব হইতেছে, আজাব হইতেছে। এদিক দিয়ে তার মা, তার স্ত্রী সন্তান প্রসব করছে, এই সন্তানের বয়স 5-7 বছর হয়ে গেছে, এখন তার স্ত্রী ওই বাচ্চাটাকে বক্তব্যে পাঠিয়ে দিচ্ছে। বক্তব্যের উস্তাদ পয়লা দিন তাকে বিসমিল্লাহ শিখাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ওই আল্লাহর নামে শুরু করেছি যিনি দয়াময় এবং পরম দয়ালু। বাচ্চা মাসুম, নিষ্পাপ বাচ্চা বক্তব্য এটা বলতেছে। এই বাচ্চা যখন আল্লাহকে রহমান বলতেছে, রহিম বলতেছে, নেই বিসমিল্লার মধ্যে, বিসমিল্লার মধ্যে রহমান নেই, দয়াময় যার দয়ার কোন কুল কিনারা নেই, পরম দয়ালু রহিম এটা বলতেছে। আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ উঠে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে বলতেছে, হে জিব্রাইল, এই নিষ্পাপ বাচ্চা আমাকে আমাকে রহমান বলে ডাকতেছে, দয়াময় বলে ডাকতেছে, আর তার পিতা কবরে আজাবের মধ্যে আছে, এই দুটা তো একসাথে হয় না। তার বাচ্চা আমাকে রহমান বলবে আর আমি তার বাপকে আজাব দিব, এটা কিভাবে হয়? যাও এক্ষণে তার বাপের আজাব কামত পর্যন্ত মাফ করে দিলাম আমি। দেখেন, এ নাবালক সন্তানের ছিলায় বাপের আজাব, কবর আজাব বন্ধ হয়ে গেল। মৌলানা থানভি একটা ঘটনা লিখছেন, ওই জামানায় ব্রিটিশ পিরিয়ডে এক লোক সব জমাজমি বেচে ছেলেকে ব্যারিস্টার বানায় আনছিল লন্ডন থেকে। ব্রিটিশ পিরিয়ডে আসার পরে তার চাকরির কোন অভাব নেই, সব জায়গাতে ডাকতেছে, আমাদের এখানে আসেন, আমাদের এখানে আসেন, সব জায়গাতে তাকে ডাকতেছে। এত বড় বিদ্বান লোক আর নেই, এত বড় ডিগ্রি নিয়ে আসছে লন্ডন থেকে, বিভিন্ন নানার বাসায়, খালুর বাসায়, মামার বাসায় ওই লোকটা দাওয়াত খেতেছে। অনেক বছর পরে দেশে ফিরছে, দাওয়াত খেতেছে। এই দাওয়াত খাইতে খেতে তার পেট খারাপ হয়ে গেল, দাস্ত শুরু হয়ে গেল। কে লিখছে ঘটনা? মৌলানা আশরাফ আলী থানভি, উনি লিখছেন। ডাক্তার আনা হল, ডাক্তার নাড়ি পেল না, পালস খুঁজে পেল না। ডাক্তার বলল, এই ছেলে কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণের মেহমান, যা খাইতে চায় খাওয়াই দেবে। ওই ছেলেও শুনতেছে, তার এখনো হুশ জ্ঞান ঠিক আছে। এই কথা শুনে বাপ তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে, খুব কাঁদতেছে। ছেলে বাপকে ডাকল, আব্বা এই অন্তিম মুহূর্তে আপনি আমার জন্য কাঁদতেছেন, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি আমাকে এত বড় বিদ্বান বানাইছেন কি জন্য? আপনার দুনিয়া সাজানোর জন্য। আমি অনেক বড় চাকরি করব, অনেক বড় বেতন পাব, এই টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি দালান কোটা সব করে ফেলবেন, এই নিয়েতে আপনার দুনিয়া সাজানোর জন্য আপনি আমাকে এই ব্রিটিশের শিক্ষা শিখাইছেন। কিন্তু এখন যে আমি মারা যেতেছি, আমি মুসলমানের ছেলে হিসেবে আলেমদের মুখে শুনছি কবরে তিনটা প্রশ্ন হবে, হাশরের ময়দানে পাঁচটা প্রশ্ন হবে, এগুলোর একটার উত্তর তো আপনি আমাকে শিক্ষা দেন নাই, আমি এখন কবরে যাই কি উত্তর দিব, এটা আপনি আমাকে বলেন। আমি এই দুঃখ নিয়ে আপনার বিরুদ্ধে, এই দুঃখ নিয়ে আপনার জন্য বদদোয়া করতে করতে আমি এখন মারা যাইতেছি।
বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক,
আমাদের ছেলেবেলের জন্য এরকম বদদোয়া করতে করতে এরকম দুঃখ নিয়ে দুনিয়া থেকে না যায়।
আমিন।
তাহলে চার নম্বর না, এটা কয় নম্বর ছিল? চার নম্বর হলো বান্দার হক, পাড়া প্রতিবেশীর হক আছে, একজন মুসলমানের হক আছে, একজন কাফেরকেও দাওয়াত দিতে হবে, দাওয়াত পাওনা তার, যে দশ মিনিটের জন্য গাড়িতে আপনার পাশের সিটে বসছে ওরও হক আছে, দশ মিনিটের জন্য বাসের মধ্যে আপনার পাশে বসছে ওরও হক আছে, অর্ধেক ছেড়ে দিতে হবে। ওই সিটটা কয়জনের জন্য? তো আপনি বারো আনা দখল করলেন, ওরে চার আনা দিলেন, ওর এক নিতম্ব সিটে আর এক নিতম্ব সিটের বাইরে, জায়েজ নেই, অর্ধেক ছাড়তে হবে। বলবেন হুজুর আমি তো মোটা মানুষ, আমি কিভাবে ছাড়বো? আচ্ছা আপনি মোটা মানুষ, এক কাজ করেন, ওরে ভিতরের দিক দেন, আপনি কি করেন বাইরের দিক থাকেন, তাহলে ওর অর্ধেক দেওয়া হয়ে গেল। ওইখানে ইনসাফ করতে হবে, ওরও হক আছে, ওকে অর্ধেক দেন, দিয়ে ওর ভালো মন্দ জিনিস করেন। হ্যাঁ, ও দিনের কাজ করে কিনা, তবলিগে সময় লাগায় কিনা, ছেলে পেলে মাদ্রাসায় পড়ায় কিনা, এসে তো গল্প সল্প করেন, ভালো ভালো গল্প করেন, তো তার পাও না, ওরও হক আছে। এই হকগুলো খুব সিরিয়াস, এরা আল্লাহ মাফ করবেন না। আমাদের থেকে নেকি নিয়ে পাওনাদারকে দিয়ে দিবেন, নেকি যদি শেষ হয়ে যায় পাওনাদার থেকে যায়, ওই পাওনাদারদের গুনাহ আমাদের কান্ধে চাপাই দিবেন, তখন দেখা যাবে আমরা হয়তো নেকির পাহাড় নিয়ে গেছিলাম, সব হকুল লিবাদ নষ্ট করার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে ওদের দিতে 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 সব নেকি চলে গেছে, গুনার পাহাড় জমা হয়ে গেছে, এটা কান্ধে নিয়ে দোজকে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পাঁচ নম্বর হল জন্মগতভাবে আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে দশটা ব্যাধি রেখে দিয়েছেন, কটা? দশটা জন্মগতভাবে। আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। একটা রোগের নাম হলো লোভ, আছে কি নামাজের মধ্যে বলেন? এই লোভটা জান্নাতের জন্য লাগান, জান্নাতের লোভ করেন, মাল কিন্তু খারাপ না, কিন্তু মালের লোভ করা কি? লোভ করা কি খারাপ? লোভে পাপ, লোভ করার কারণে তো ভেজাল দেয়, মাপে কম দেয়, মাল কিন্তু নেয়ামত, কোথাও মালকে খারাপ বলা হয় নাই, খারাপ কোনটাকে বলা হয়েছে? হ্যাঁ, মালের লোভ। লোভে যখন পড়ে হালাল হারাম পার্থক্য করে না, সে যেভাবে পায় নিয়ে নেয়, একটা রোগ। আর একটা রোগের নাম হলো হিংসা, হিংসা লাগে কিনা? হ্যাঁ লাগে। আরেকটা রোগের নাম হলো রাগ, রাগ ওঠে কিনা? রাগ উঠলে বাপ মানে পর্যন্ত অনেকে গালি দিয়ে ফেলে, বুড়া বয়সে চিন্তা লাগ দেয়, রাগের চোটে বুড়া বয়সে কি করে? চিন্তা লাগ দেয়, দিয়ে সবাই একজন গালাগালি করে, হাটে রুগী হয়ে হাট ফেল করে মারা যায়। কেন হাট ফেল করে মারলো? ওই রাগ কন্ট্রোল করা শেখে নাই। সারা একটা মহিলা সারা জীবন আপনার খেদমত করলো, হয়তো সেটা ভুল করছে, তারপরে তিন তালাক দিবেন? এক তালাকও দেওয়া যাবে না, মাফ করে দিতে হবে। একটা মহিলা যে আপনার খেদমতের জন্য বাপ ভাই সবাইকে ছেড়ে আপনার বাড়িতে চলে আসলো, আপনাকে দেখাশোনা করতেছে, আপনার সন্তানদেরকে দেখাশোনা করতেছে, তাদের আকল একটু কম দেওয়া হয়েছে যাতে তারা আমাদের ঘর করে, আকল কম দেওয়া হয়েছে, তা না হলে ওরা বলতো যে তোমরা আমাদের ঘর করো, তোমরা আমাদের ঘর করো, অনেক কাফেরদের দেশে এই সিস্টেম আছে, ফিজি আয়ারল্যান্ডে যান ওদের পুরুষরা মহিলাদের ঘর করে, ফিজি আয়ারল্যান্ডে যান মহিলারা খানা টানা পাকায়, হ্যাঁ স্বামীকে খাওয়ায়, বাচ্চারে খাওয়ায়, ঘরে রেখে সব অফিসে বাজারে চলে যায়, সারাদিন ডিউটি করে, ডিউটি করে আসার সময় আবার বাজার করে নিয়ে আসে, বাজার করে এনে আবার পাক করে স্বামীর ছেলে পেলেকে খাওয়ায়, স্বামীর কোনো দায় দায়িত্ব নেই, খালি বাচ্চা ফুটানো আর বাচ্চাগুলো পাহারা দেওয়া, বাচ্চা ফোটানো আর বাচ্চাগুলো, কাফেরদের দেশে এই তরিকা। যদি ওদের আকল বেশি দেওয়া হয়তো তা আমাদের বলতো আমাদের ঘর করো, এখন সাইজও ছোট, আকলও কম, শক্তিও কম, বিদ্যা বুদ্ধিও কম, এই যে তারা এই দাবিটা করতেছে না, এরা আল্লাহ নেয়ামত, আমাদের খেদমতের জন্য তারা নিবেদিত প্রাণ, এই জন্য তারা কোনো ভুল করলে কি করতে হবে, মাফ করতে হবে, এখানে রাগ করলে চলবে না, কিন্তু আমি কইলে কি পারবেন, এই রাগের চিকিৎসা করাইতে হবে না, রাগটা নিজের কন্ট্রোলে আনতে হবে না। আর একটা রোগের নাম হলো তাকাব্বুর, আর একটা রোগের নাম কি অহংকার, বড়ত্ব, নিজেকে খুব ভালো মনে হয়, এটারও চিকিৎসা করতে হবে, এটারও কি করতে হবে চিকিৎসা করতে হবে। এই তাকাব্বুর করতে দেয় ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, ঠিক না। আর একটা রোগের নাম হলো রিয়া, ভালো কাজ করে খালি অ্যাডভার্টাইজ করে, আমি অমুক মসজিদে 1,00,000 টাকা দিছি, অমুক মাঠে 2,00,000 টাকা দিছি, বলে বেড়ায় না, 3 মাস হজ করে আসছি, হ্যাঁ 5টা দেশে চিল্লা লাগাইছি, এগুলো বলে বেড়ায় না, এটা কিন্তু রোগের কারণে, রোগের কারণে। তবলিগে যদি বেশি বেশি সময় দেন, আপনি বেশি বেশি কোরবানি করেন জান মালের, তা আপনার ভিতর তাকাব্বুর পয়দা হবে, এই তাকাব্বুর দূর করার জন্য কোন আল্লাহওয়ালার সোহবতে দেখতে হবে, সাহাবের কথা শুনে বসে থাকলে হবে না, তবলিগ কমপ্লিট প্যাকেজ, এখানে সব চিকিৎসা আছে, মাওলানা সাহাবের এই কথা সই না, জান মালের কোরবানি করবেন তাকাব্বুর পয়দা হবে, এই তাকাব্বুর চিকিৎসা করার জন্য কোন খানকায় আল্লাহর ওলিরা বসে আছে, চিকিৎসা নিতে হবে, রাগ কমাইতে হবে, তাকাব্বুর কমাইতে হবে, রিয়া কমাইতে হবে, তা জরুরি। যারা বেশি কোরবানি করছে তারাই দেখেন গোমরা হয়েছে, কেন তারা আলাম থেকে মানতে পারতেছে না, বেশি কোরবানি করার দরুন বেশি তাকাব্বুর পয়দা হয়েছে, বেশি তাকাব্বুর পয়দা হওয়ার কারণে তারা আলেমুল্লাহকে মানতেছে না, আলেমুল্লাহর গায়ে হাত তুলতেছে, আলেমুল্লাহর গায়ে হাত তুলতেছে, আলেমুল্লাহ নাইব রসুল, রসুলের নাইব, এর গায়ে হাত তুললে মুফতি রশিদ আহমদ গঙ্গোহী বলছেন তুমি ইমান নিয়ে দুনিয়াতে যেতে পারবে না, এবং কবরে তোমার চেহারা কেবলার দিক করে দিলে কেবলার দিক থাকবে না, তোমার চেহারা আর এক দিক হয়ে যাবে। আলেমুল্লাহর সাথে দুশ্মনী করো, তোমার চেহারা কেবলার দিক থাকবে না, কেবলার দিক করলো আর এক দিক হয়ে যাবে। এই জন্য এই যে রোগ আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদের ভিতর রাখছেন, প্রত্যেকের ভিতর আছে, শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, শরীরের রোগের চিকিৎসা করা কি সুন্নত, আর অন্তর রোগের চিকিৎসা করা ফরজে আইন, ফরজে কিফায় না, কিন্তু ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। হাসরের ময়দানে যে 3 জনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ওদের একটা রোগ ছিল, একজন শহীদ হয়ে গেছে জেহাদের মধ্যে, আর একজন বহুত বড় আলেম, আর একজন বহুত বড় দানবী, এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কেন ওদের ভিতরে একটা রোগ ছিল, কোন রোগ, কোন রোগ, রিয়া, এই একটা রোগ থাকার দরুন আল্লাহ তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, কাজে এই কটা রোগ দূর করার দরকার আছে কিনা, আছে কিনা, এর একমাত্র চিকিৎসা হল আল্লাহ সোহবত, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, তাদের মজলিসে বসবেন মাসে একবার, 3 মাসে একবার, এই রোগগুলো শিকড় দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে বের হয়ে যাবে, এই ছাড়া অন্তরের 10টা রোগের চিকিৎসার আর কোন ব্যবস্থা নেই। কটা হয়েছে? 5টা। 6 নম্বর একটা দায়িত্ব আছে, যে এই উম্মতের বৈশিষ্ট্য, এটাকে বলা হয় দাওয়াত। 6 নম্বর দায়িত্ব কি? দাওয়াত। দিনের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য সময় বের করা এই উম্মতের দায়িত্ব। এই দায়িত্বের কারণে এই উম্মতকে সর্বোত্তম উম্মত ঘোষণা করা হয়েছে। এই টাইটেল আর কেউ পায় নাই। কিন্তু এই কাজ না করলে কি টাইটেল পাওয়া যাবে? আগের নবীরা বংশভিত্তিক নবী ছিল, গোত্রভিত্তিক। দাওয়াত দিয়েছে 500 বছর, 950 বছর, গোত্রভিত্তিক নবী। আর আমাদের নবী কি গোত্রভিত্তিক? পুরা দুনিয়ার জন্য, পুরা দুনিয়ার জন্য। তো গোত্রভিত্তিক নবী যদি 500 বছর দাওয়াত দেয়, 950 বছর দাওয়াত দেয়, তাহলে আমাদের নবীর আরো বেশি দেওয়ার দরকার না? ও তো দিতে 23 বছর, কম দিলেন কেন? কারণ এই যেহেতু কোরআনে এই দাওয়াতের দায়িত্বটা এই উম্মতের উপরে দেওয়া হয়ে গেছে। নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে এই দাওয়াতের দায়িত্ব এই উম্মতের উপরে ন্যস্ত করেছেন। দাওয়াতের কাজ যখন পুরো উম্মতের কাঁধে দেওয়া হয়েছে, তাহলে নবীকে এই কষ্টের জগতে বেশি রেখে কষ্ট দেওয়ার দরকার কি? এই জন্য আল্লাহ নিয়ে গেছে, 23 বছর মাথায় আল্লাহ নিয়ে গেছে। এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, কিভাবে থাকবে? এই উম্মতের দাওয়াতের দ্বারা থাকবে। এটা শুধু ওলামাদের কাজ না, এই দাওয়াতের দায়িত্ব শুধু ওলামাদের না। ওলামাদের দাওয়াত দিবে, পাবলিকও দাওয়াত দিবে। আপনারা সবাইকে দাওয়াতের জন্য সময় বের করতে রাজি আছেন? যারা এখনো পর্যন্ত সময় দেন নাই তারাও কি রাজি আছেন? আল্লাহ সব হাতগুলো কবুল করে নাও। আমরা সবাই যেন দিনের জন্য সময় বের করতে পারি, দিনের দাওয়াত নিয়ে মসজিদে মসজিদে যেতে পারি, ইমানকে পাকাপোক্তা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কয়টা হয়েছে? আগের লোকদের দাওয়াতের কারণে পরের লোকেরা মুসলমান হয়েছে। আমরা দাওয়াত দিলে আমাদের এখনো কোটি কোটি মানুষ কাফের রয়ে গেছে, তারা কাঁদতেছে। আমরা যা তৈরি করি তোমাদের কাছে পৌঁছায় দিই, আর সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়ে রাখছে, তোমরা আমাদের কাছে পৌঁছাও না কেন? এখন আসতো আমরা মুসলমান হয়ে গেলাম, আমাদের বাপদাদা তো কাফের পড়ে গেছে। এই জন্য এই কাজটার গুরুত্ব বুঝতে হবে, এই দাওয়াতের কাজের গুরুত্ব বুঝতে হবে। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মহল্লার মধ্যে দাওয়াত দেওয়া তো ফরজে আইন, আর পুরো বিশ্বের জন্য দাওয়াতের ব্যবস্থা করা ফরজে কিফায়া। পুরো বিশ্বের মধ্যে কাফেরদের দেশের মধ্যে এক জামাত যাবে, এক জামাত আসবে, এর ব্যবস্থা করা ফরজে কিফায়া, ফরজ দায়িত্ব, নফল না। কটা বিষয় হয়েছে বলেন? শেরেক মুক্ত ঈমান, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায়, আয় রোজগার হালাল রাখতে হবে, বান্দার হক আদায় করতে হবে, অন্তরের 10টা রোগের চিকিৎসা করতে হবে, দিনের দাওয়াতের কাজের জন্য সময় বের করতে হবে। কয়টা? এই 6টা বিষয়ের এলেম শিক্ষা করা ফরজে আইন, মৌলানা মুক্তি হওয়া ফরজে কিফায়া। এই 6টা বিষয়ের এলেম অর্জন করা কি? এই এলেমটা কে শিক্ষা দিবে? এই মাদ্রাসা থেকে ছেলেরা শিখবে, মেয়েদের মাদ্রাসা থেকে মেয়েরা শিখবে, হ্যাঁ, এরা আমাদেরকে শিক্ষা দিবে। দেখি কলেজের ছাত্র শিক্ষা দিবে এই 6টা বিষয়ে? কলেজের ছাত্র শিক্ষা দিবে না? ভার্সিটির ছাত্র দিবে না? এই যে কওমি মাদ্রাসা, দেওবন্দী মাদ্রাসা, এটা ছেলেদের মাদ্রাসা হোক মেয়েদের মাদ্রাসা হোক, এখানে যারা পড়াশোনা করতেছে তারা এই জিনিসগুলো বাকি লোকদেরকে শিক্ষা দিবে, তাদের মাদ্রাসা টিকে রাখার দরকার আছে কিনা? দান খয়রাত করে ছেলে মেয়ে দিয়ে এই মাদ্রাসা টিকে রাখার দরকার আছে কিনা? আছে। আপনারা ওনার যে 2টা মাদ্রাসা আছে, দুটো মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন, এর জন্য সহযোগিতা করবেন, এর জন্য ডোনার হবেন। আল্লাহ আমাদের কে কে আমার হাত দেখেন তো সবাই হবেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন ইনশাআল্লাহ। তার সৎকার জারি হবে, নাজাত রসিলা হবে, আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।